This track was downloaded from fusionbd.com.
ভয় পেত সবাই আমার চেহারা দেখে, যেন একটা সাদা কাপড়ে না দেখে কালো কাপড়ে ঢাকা একটা লাশ।
জীবন কখনো জীবন্ত লাশ। জীবন শূন্যের মাঝে সম্ভাবনা।
ও সব রেডি করে আমাকে জবে করবে, এই অস্ট্রেলিয়ানকে জবে করবে, ওই মানুষটা সিচুয়েশনটা কিরকম হতে পারে।
জীবন তীব্রভাবে বেঁচে থাকার আকুতি।
এত টাকা আর্ন করতে চাই, অ্যাট লিস্ট মা বাবা যেন কিনতে পাওয়া যায়।
জীবন আজন মোহেরে না যাওয়া চ্যালেঞ্জ।
চোখের পানি ঝর ঝরা পড়ছে, আমি তো একটা বাচ্চা, আমার পেটে কিভাবে একটা বাচ্চা বের হয়।
জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়, জীবনের গল্প। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে প্রতি বুধবার রাত 11:30 এবিসি রেডিওতে। ক্লোজার দ্য বেটার FM 89.2। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে রয়েছে একটি স্টুডেন্ট এবং তার জীবনের গল্পে আমরা ফিরব। তবে তার আগে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে জীবনের গল্প সবসময় আপনাদেরকে যে কথাটি বলে যে এমন জীবনের গল্প আমাদের সামনে উপস্থাপন করা হোক বা সেই সব জীবনের গল্প যা আমরা শুনতে চাই, যেটা শুনে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কোনো না কোনো জায়গায় নিজের দিকে একটু হলেও ভাবার জায়গা পাই। আমরা কখনোই আপনাকে অ্যাডভাইস করি না যে অমুকের মতো করুন বা এর মতো করুন, একে মডেল হিসেবে নিন। আমরা বারবারই একটা কথা বলি, আপনার সামনে পুরো দুনিয়াটাই আপনার জন্য এক্সাম্পল এবং সেটা থেকে আপনি যদি উপকৃত হন তাহলেই আপনি সেই জিনিসটার কথা বারবার মনে করবেন। সেই অর্থে হ্যালো 8920 অনেক বড় একটি পায়োনিয়ার এবং এই পায়োনিয়ার জায়গাটি বলার সাহস পাচ্ছি আপনাদের মুখ থেকে বারবার শুনি বলেই যে হ্যালো 8920 কিংবা আমাদের রবিবারে প্রচারিত যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি শুনে অনেক মানুষই বলেন যে জীবনের মোড়টাকে পাল্টে দিয়েছে। এটা আমাদের একটা রেডিও অনুষ্ঠানের জন্য এটা অনেক বড় একটি পাওয়া। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের সম্মান এবং আপনাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে আজ এত দূর নিয়ে আসতে পেরেছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে, পবিত্রতা সবার উপরে রহমত হিসেবে আসুক সেই শুভকামনা জানিয়ে আমরা শুরু করতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। কে রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে একটু পরেই পরিচিত হব। তার আগে আপনাকে বলতে চাই হ্যালো 8920 জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। সেই জীবনের গল্প যে কারো হতে পারে, সমাজের একেবারে নাম না জানা ব্যক্তিটি, একেবারে অচ্ছুত ব্যক্তিটি, যাকে আমরা চিনি না, জানি না, শুনি নাই, যাকে আমরা একেবারে পাত্তাই দেই না, সেই মানুষটি থেকে শুরু করে সমাজের একেবারে উঁচুতলার ব্যক্তি, যাকে ধরা ছোঁয়ার বাইরে বলা হয়, সেই মানুষটি পর্যন্ত এসে আমাদের এখানে মন খুলে মনের কথা বলেছেন। এবং আপনি যদি সেই রকম একজন ব্যক্তি নিজেকে মনে করেন যে আপনার জীবনের গল্পটি এখানে এসে বলবেন এবং আপনার বলার আছে শুধু আপনার জন্য আপনার জায়গাটি থেকে, তাহলে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে, কে রয়েছে আমার সঙ্গে, চলুন একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম আলী হোসেন শাওন,
মানে ডাক নাম শাওন,
ঢাকায় ডাক নাম শাওন, গ্রামে ডাক নাম আলী।
আলী,
হ্যাঁ, নামটা চেঞ্জ হওয়ার পিছনে একটা গল্প আছে,
সেটা নিয়ে কথা যাব। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, যদি ওকে দেখার জন্য হোক, ওর সাথে যোগাযোগ করার জন্য হোক, ওর ফ্রেন্ড লিস্টে থাকার জন্য হোক, কিংবা হ্যালো 8920 এর পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে হোক, যাবতীয় তথ্য আপনি পেতে পারেন আমাদের ফেসবুক পেজটি থেকে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920 hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে এবং পেজটিতে 11,20,000 উপরে এই মুহূর্তে আমাদের কমিউনিটি মেম্বার আছে। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। জি বলুন, নাম নিয়ে আপনি কি গল্প বলতে চাচ্ছিলেন? তার আগে আমাকে বলুন আপনার এইজটা কত?
আমার এইজ 25+।
এই মুহূর্তে কোথায় জন্ম, জেলা কোথায় আপনার
জন্ম? আমার ময়মনসিং ভালুকা।
যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলেন নাম নিয়ে কাহিনী,
আমি আসলে নামের কাহিনীতে পরে আসবো। তো আমার জীবনের গল্পটা শুরু হয়েছে আমার জীবনের পূর্ব থেকেই।
আচ্ছা, ঠিক আছে,
জীবনের শুরু থেকেই।
জীবনের শুরু মানে ঠিক আমি যেটা বুঝতে চাই যে আপনার যখন মনে নাই তারও আগে থেকে,
তারও আগে থেকে শুরু হয়েছে। আমি এগুলো শুনছি আমার আম্মু আব্বু বা দাদা দাদির কাছ থেকে, দাদাকে পাই নাই। আমার জন্মের পূর্বেই আমার দাদা মারা যায়, তারপর আমার বাবা মা, আমি যখন আমার জন্মের পূর্বে আমার দাদার বাড়ির এখান থেকে আমার মা বাবা আমাকে নিয়ে আসে নানার বাড়ির এখানে, এখানে কিছু জায়গা রেখে এখানে আমরা চলে আসি। এখানে আসার পর এখানে আমার জন্ম হয়। আমাদের সংসারটা খুব অভাব অনটনের মধ্যে দিয়ে কাটতেছিল। ওই সময়টাতে আমরা সকাল বেলায় আটার রুটি বা আটা দিয়ে যাও রান্না করে খাওয়া, রাত্রে বেলায় একটু ভাত, দুই মুঠো ভাত, এরকম ভাবেই দুপুর বেলায় কোনোদিন খাবার জুটতো, কোনোদিন জুটতো না।
আপনার বাবা কি করতেন?
কিছুই করতেন না, কিছু জায়গা ছিল সামান্য, তাছাড়া আমাদের ওই পাশের বাড়িতে বাড়িতে কামলা দিয়ে কাজ, মানে সারাদিন কাজ করতো, দেখা যায় তো 30-35 টাকা পাইতো, ওই টাকা দিয়ে আমাদের সংসারটা কোনো মতে চালাইতো।
আচ্ছা, আপনি যখন যে গল্পগুলো বলছেন তখন আপনি আসলে খুবই ছোট, আপনার মেমোরিতে এগুলো নেই, পরবর্তীতে আপনি শুনেছেন। আপনার কয় ভাই বোন ছিলেন আপনি ওই সময় পর্যন্ত?
আমরা ভাই বোন টোটালে 7 ভাই 2 বোন।
আপনি কি সবার ছোট?
সবার ছোট, আমার ছোট 2 ভাই আছে আর সবাই আমার বড়।
বড়, ওকে, হ্যাঁ বলুন। তারপর
তারপর আমার জন্ম হওয়ার পর আমার যখন হামাগুড়ি দিয়ে চলি, তখন আমার মা, মানে আমার ঘরে চাউল ছিল না, চাউল ধার করার জন্য আমাদের পাশের বাড়ি আড়াল ভাইদের বাড়িতে আমার মা আমাকে কুলে করে নিয়ে যায়
চাউল ধার করার জন্য।
চাউল ধার করার জন্য সেখানে যায়, দেখে যে আড়াল ভাইয়ের আম্মু উনি ধান সিদ্ধ করতেছেন, তো চাউল চায়, উনি বলে যে ঠিক আছে তাহলে ঘরের ভিতরে চলো, চাউল দিই, মাইপা দিই। তো আমাকে উঠানে উনি ছেড়ে দেন, ঘরের ভিতরে চলে যান, আর আমি এদিক দিয়ে ওই হামাগুড়ি দিতে দিতে ওই চুলার ভিতরে যায় হাতটা ঢুকাই দিই, ডান হাতটা।
ওহো,
চিল্লানি দিয়ে উঠি, তখন আমার আম্মু ঘরের ভিতর থেকে দৌড়ে আসে, আসা দেখে যে আমার ডান হাতটা পুরো একদম সাদা হয়ে গেছে।
আচ্ছা,
তখন মানে ওই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি এই গ্রাম এলাকায়, তো দৌড়াদৌড়ি করতে করতে আমার হাতটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু ওই ডিম টিম ভাঙা দেয়, এগুলো আমি পরে শুনছি যে ডিম টিম ভাঙা দিছে, অনেক চেষ্টা ব্যবসা করছে। আমার আব্বু টুকটাক কবিরাজি করতো, ওই কবিরাজি কিছু গাছ গাছন তো এই করে দিল, তাতে কোনো কাজ হলো না। এইভাবে যখন মানে 8-10 দিন পার হয়ে গেল, আমার 4টা আঙ্গুলি বাঁকা, তখন ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেল আমার হাতটা ঠিক করার জন্য। আমার আম্মু ওইখানে যাওয়ার পরে ডাক্তারের কাছে মানে 4টা আঙ্গুল ঠিক করার মতো টাকা ছিল না।
এই টাকাটা কোথা থেকে পেয়েছে? মানে
কাঠ বিক্রি করে প্লাস মানে অন্য কারো কাছ থেকে ধার করে।
হ্যাঁ,
ওই টাকাতে 4টা আঙ্গুল ঠিক করার মতো টাকা ছিল না, তাই ডাক্তার বললো যে তোমার 2টা আঙ্গুল আপাতত কাটা দিই, বাকি 2টা আঙ্গুল পরবর্তীতে কাটা দেবো, আরেকবার নিয়ে আসেন, তো টাকা পয়সা নিয়ে আসেন, তখন দেখা যাবে যে 2টা আঙ্গুল ঠিক করে দিই। তো আমার আম্মু বললো ঠিক আছে তাহলে 2টাই কাটা দেন আপাতত। তো 2টা আঙ্গুল আমার ওই ডাক্তার ঠিক করে দেয়, ঠিক করে দেওয়ার পরে অপারেশন করে দেয়, অপারেশন করে দেওয়ার পরে আমি যখন ওইখান থেকে ফেরত আসি, আইসা দেখে আমার আব্বু আমাদের ঘর থেকে যত জিনিসপাতি আছে সমস্ত কিছু উঠানের মধ্যে ঢিলায় ফেলায় রাখছে।
ওহো,
তোমার আম্মু তো জিজ্ঞাসা করলো যে কেন, তখন আমার আব্বু বলল যে আমি যে ওষুধ দিলাম তোমার ছেলেকে ভালো করার জন্য, আমার ছেলেকে ভালো করার জন্য, সেই ওষুধ অপেক্ষা করে তুমি কেন ওরে হাসপাতালে নিয়ে গেলা? হাসপাতালে নিয়ে যায় নাই, তো আমার আঙ্গুল 2টা এখনো ওই অবস্থায় আছে, এখনো আছে এই 2টা বাঁকা 2টা আঙ্গুল নিয়ে আমাকে যখন লিখতে হয়, ভাত খাইতে হয়।
প্রিয় শ্রোতা, আমরা এই হাতের ছবিটা আপনাদেরকে একটু দিতে চাই। সাংসারিক টানাপোড়েন বাচ্চাদের জন্য কখনো কখনো কতটা মারাত্মক হতে পারে, ও যে হাতের গল্পটা বলছে, যে 2টা আঙ্গুলের গল্প আপনারা শুনবেন, এরকম একটা ছবি আমরা এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি Hello8920-র মেম্বার হয়ে যাবেন।
আমার হাতটা এখনো এই অবস্থায় আছে, আমি এটা দিয়ে এখন লেখাপড়া করি, এটা দিয়ে আমি এখন ভাত খাই, আমার ভাত খাইতে অনেক কষ্ট হয়। তো তারপর আমার আম্মু এভাবে চলতে থাকে আমাদের সংসার, আমি এলাকায় আমাদের যে যত দুষ্ট ছেলেরা আছে ওদের সাথে ঘোরাফেরা করি, চলাচল করি। আমার পাড়ার একটা ছেলে ছিল, ও মানে এর বাড়ির আম গাছ, ওর বাড়ির কাঁঠাল, আমাদের এলাকায় আবার গেন্ডারি চাষ হইতো, গেন্ডারির ক্ষেতের মাঝখানে বসে বসে আমরা গেন্ডারি খাইতাম দুজনে চুরি করে।
আচ্ছা,
সারাদিন আমাদের ভাত খাইতে হইতো না, সারাদিন আমি টই টই করে ঘুরতাম, বিকাল বেলা বাড়িতে আসতাম, আব্বু দৌড়ানি দিত, আম্মু দৌড়ানি দিত, রাত্রেবেলা ওনারা খুঁয়া পড়তো, আমি ওই পাকের ঘরে এসে বসে থাকতাম, তারপর ওইখানে রাত কাটাই দিতাম।
তখন কি আপনি স্কুলে যাচ্ছেন নাকি স্কুলে যাওয়ার আগে?
স্কুলে যাই না, স্কুলে যাওয়ার আগের ঘটনা।
হ্যাঁ,
তো যখন 88 আমার জন্ম, যখন 94 সাল, 6 বছর বয়স, তখন আমার আব্বু আমাকে ওই আম্মু চিন্তা করলো যে এইভাবে তো ওকে দিয়ে আর লেখাপড়া করানো যাবে না, তো আমাদের সংসার যেহেতু এমনিতেই সংসার চলতেছে না, তো ওকে এতিমখানায় দেয়া দিই। কারণ হচ্ছে আমার ওই এক মামাতো ভাই আছে দেলোয়ার, তার মা ছিল না, তার এতিমখানায় দিছে সখীপুর। তো ওই এতিমখানায় আমাকে ভর্তি করে দেওয়ার চিন্তা ভাবনা করলো আমার মা। তো দেলোয়ার ভাইয়ের সাথে আলাপ করে আমাকে ওই এতিমখানায় ভর্তি করে দেয়। দেলোয়ার ভাইয়ের সাথে এতিমখানায় চলে যাই, বাবা মা থাকা সত্ত্বেও আমাকে এতিমখানায় থাকতে হয়। আমাকে বলল যে তুমি এখানে ভর্তি হইতে পারবা, এখানে থাকবা, খাইবা, লেখাপড়া করবা, তোমার খাওয়া দাওয়া কষ্ট হবে না, সবকিছুই ঠিক থাকবে, কিন্তু তোমার একটাই শর্ত, তুমি কেউ যদি এসে তোমার জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে বা তোমার বাবা জীবিত আছে কিনা, বলতে হবে তোমার বাবা মৃত। তো আমি সাথে সাথে এগুলা ছোট বয়স, 6 বছর বয়স, কিন্তু 6 বছর বয়সে আমার কেন জানি মানে এই কথাটা শোনার পরে কান্না চলে আসলো, মানে আমি আসলে এইটা সহ্য করতে পারতাম না। কিন্তু তারপরেও আমি এখানে ভর্তি হইলাম, আমার আম্মু ভর্তি করে দিয়ে আসলো, আমি এতিমখানায় থাকা শুরু করলাম। এতিমখানায় যাওয়ার পরে দেখি যে এতিমখানায় নতুন নতুন এতিমখানা শুরু হয়েছে তখন, তো এতিমখানায় মাত্র 7-8 জন স্টুডেন্ট। তো এই 7-8 জন স্টুডেন্টের মানে খাবার দাবার সরকারি ছিল না, বেসরকারি ভাবে এতিমখানাটা চলতো কালেকশনের উপরে। আমরা প্রতিদিন ওই এতিমখানা থেকে কালেকশন করতাম, এই বাড়ি বাড়ি যে চাউল কালেকশন করতাম, এই চাউল গুলা কালেকশন করে আয়না ওগুলা রান্না বান্না করে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করতাম। তো চাউল বিক্রি করে ওই আবার আটা, আটা কিনে আয়না সকালবেলা রুটি খাওয়া। তো সকালে রুটি দিত 2টা করে, রাত্রে দিত 1 বেলা করে ভাত, দুপুর বেলায় কোনো খাবার দিত না। বাড়ির থেকে আরো বেশি কষ্ট এখানে আমার শুরু হয়ে গেল, মানে আস্তে আস্তে আমার শরীরটা স্বাস্থ্যটা একদম মানে শুকনো হয়ে যাইলো। কালেকশন করতাম, কালেকশন করে আবার রান্না বান্না যেটা কোনো বাবুর্চি ছিল না, আমাদের নিজেদেরকে রান্না বান্না করতে হইতো। যেমন 7 জন ছিলাম, 2 জন করে ভাগ করে দিত যে তোমরা এই 2 জন শনিবারে, তোমরা 2 জন রোববারে, তোমরা 2 জন সোমবারে, এভাবে সিরিয়াল মেনটেন করে আমাদেরকে রান্না বান্না করতে হইতো। ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, কাপড় চোপড় দেওয়া, চাদর চাদর সমস্ত কিছু। আবার কি করতে হইতো, এই রান্না বান্নার জন্য লাকড়ি আনা, জঙ্গলে যাইতাম লাকড়ি করে আনতাম। তো এইভাবেই চলতেছিল। আমি যখন ওইখানে যাই তখন আমাদের আজহার হুজুর ছিল, আজহার হুজুর যাওয়ার পর আমি যাওয়ার 3-4 মাসের ভিতরে উনি বিদেশ চলে যান। তারপর আমাদের এতিমখানায় নতুন আরেকজন হুজুর আসে, তো হুজুরের নাম মুজিবর। তো ওই নতুন হুজুর আসার পর এতিমখানার একটু পরিবর্তন হয়, পরিবর্তনটা আসলে আমাদের সুখ বয়ে আনে না, কষ্টটা আরো বাড়াই দিছে। তো উনি আসার পর এইসব কিছু দেখার পরে উনি বললেন সভাপতিকে যে আমাদের তাহলে আমার ওয়াইফকে নিয়ে আসি, তাহলে উনি রান্না বান্না করে দিলে তাহলে ওদের একটু কষ্ট লাঘব হবে। আমরাও চিন্তা ভাবনা করলাম যে আসলেই কষ্টটা লাঘব হবে, আমরা রান্না বান্নাটা করে দিলে সুযোগ সুবিধাটা বেশি বুক করতে পারবো। তো উনার ওয়াইফকে নিয়ে আসলেন, ওয়াইফকে নিয়ে আসার পরে রান্না বান্না উনি ঠিকই করে দেন, কিন্তু আসলে এই ভাগটা একটু কম করে যায়। দেখা যায় যে ওনাদের 2 জনের জন্য ভাগটা একটু বেশি করে নেয়া, আমাদের জন্য একটু ভাগটা কমে যায়,
খাবারের
ভাগটা। তো এইভাবে কিছুদিন চলার পরে ওনার 4 ছেলে মেয়ে ছিল, 2 জন ছেলে 2 জন মেয়ে, এই 4 ছেলে মেয়ে এতিমখানা চলে আসে। তা ওনাদের 6 জনের খাবার নেওয়ার পরে দেখি আমাদের খাবার থাকেই না, এই নিয়মেই এতিমখানা চলতেছিল। তো এইভাবে এতিমখানায় খুব কষ্ট হইতো, এতটাই কষ্ট করতাম যে কাউকে বোঝাইতে পারতাম না। একবার ওই দেখা গেল যে চেয়ারম্যান সাহেব এতিমখানায় গেল, যাওয়ার পরে আমাদেরকে ওই কাপড় দিল, কাপড় চোপড় দেওয়ার পরে এক মাথা জিজ্ঞাসা করলো যে কবে তোমার বাবার সাথে লাস্ট দেখা করছিলা। তা আমি বললাম আমি তো আমার বাবারে দেখিনি, আমার বাবা মৃত। মানে উনি আমার কৌশলে আমার কাছ থেকে জিজ্ঞাসা করতে চাইতো যে আমার বাবা জীবিত আছে কিনা।
আচ্ছা আচ্ছা,
কৌশলে জিজ্ঞাসা করতো যে লাস্ট কবে দেখা করছিলা বা তোমার বাবার নাম কি, কি করেন উনি, এইভাবে জিজ্ঞাসা করতো। কিন্তু আসলে কোনোভাবে বের করতে পারতো না যে আমার বাবা জীবিত আছে, আমি কোনো সময় বলি নাই। তো এইভাবে এর মধ্যে আমার আবার এক খালাতো ভাই আছে জলিল, ওরে ওই আমার সাথে দিয়া দেয়, ওরও বাবা আছে কিন্তু তারপরে আমার সাথে দেয়। আমরা ওইখানে এতিমখানায় চলতে থাকি। তো আমি ততদিনে কোরআন শরীফটা ধরছি, তো ততদিনে কোরআন শরীফটা পড়তে পারি। জলিল ভাই চলে গেল, যাওয়ার পরে আমাদের ওইখান থেকে 1997 তখন আমাকে ওই সরাসরি ক্লাস 2 একটা দাখিল মাদ্রাসায় ভর্তি করায় দেয়,
এতিমখানা থেকে
আবার পাশাপাশি দাখিল মাদ্রাসা, যাতে বাংলাটা।
ওকে,
তো আমরা দাখিল মাদ্রাসায় পড়াশোনা শুরু করি। এর মাঝে এতিমখানায় হুজুর অনেক মার দেয় আমাদেরকে, পড়াশোনা না পারলে মানে একটু যদি না পারে অনেক মার দিত, মায়ের চুটে। মানে দেখা গেছে তো ছেলেটার নাম জানি কি, ওমর নাকি জানি ভুলে গেছি, তো ওর একটা বাড়িতে একটা কান একদম ছিঁড়া ফেলাইছিল, কান থেকে রক্ত মানে অর্ধেক ছুটে গেছিল। তো এই মাস এসব মাস দেখার পরে আমার আর মানে সহ্য হইতো না, আমারও মারতো। তো একদিন ওই কোরআন শরীফ খতম আসে এলাকা থেকে যে আপনি হুজুর আপনাদের পোলাপান নিয়ে আসেন, আমাদের খতমটা পড়া দিয়ে যান। তো আমরা সবাই মিলে তিনখানা থেকে খতম পড়তে যাই, আমরা পাঁচজন ছিলাম। তো পাঁচজন মিলে খতমটা পড়ি, কোরআন শরীফ টোটাল কোরআন শরীফটা খতম পড়ি। খতম পড়ার পরে উনি ওই হুজুরের হাতে 1000 টাকা দেন যে পোলাপান যে ভাগ করে দেন। হুজুর কি করে সেখান থেকে 500 টাকা রাখে আর বাকি 500 টাকা আমাদেরকে পাঁচজন 100 টাকা ভাগ করে দেয়। তো সেই 100 টাকা নিয়ে আমি আর আমার ওই জলিল ভাই দুইজনে তিনখানা থেকে পালাইলাম। দুজনে পালাইয়া যাব কোথায় আর, আমাদের এলাকার যে বাজার আছে এলাকার ওই বাজারে আমরা দুজনে এসে উঠি। আমাদের ওই পাঞ্জাবি সাইডে আমরা 60টা পড়ি, 60টা পড়িয়া 60-এর ভিতরে যে কলারটা আছে কলারটা ছিদ্র করে ওইটার ভিতরে টাকা ঢুকাইয়া তারপরে আমরা ওই চলাচল করতাম দুজনে।
মানে 100 টাকা এত মূল্যবান মনে হতো?
এত মূল্যবান, তখন তো 100 টাকার মূল্যবান ছিলই। তো ওইখান থেকে টাকা ভাঙায় খাইতাম। আর বাজারের মসজিদ যেটা ছিল মল্লিকবাড়ি বাজার মসজিদ, ওই বাজার মসজিদে আমরা রাতে ঘুমাইতাম।
আচ্ছা,
এখন এরই মাঝখানে একদিন আমার ওই মল্লিকবাড়ি বাজারটাই ছিল আমাদের এলাকার বাজার। আমরা তো নানার বাড়ি চলে গেছিলাম আর ওই আমার যে চাচারা ছিল ওই মল্লিকবাড়ি বাজারে ওনারা দোকান দিতেন। তো মল্লিকবাড়ি বাজারে একদিন চাচা তো জানে যে আমি পলাইছি, সবাই জানে। তো চাচা আমার একবার দেখে, দেখা তারপরে বাড়িতে খবর দেয়। তো যায়া আমাদেরকে দুজনকে ধরে, ধরে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যায় আমার ঢেকির সাথে বাঁধে, ঢেকির সাথে বাঁধে আমার বাবা যে মার দিছিল, আমার পিঠটা ফাটাই ফেলাইছিল, এতটাই মার দিছিল যে মানে ভাইরা আমার আম্মু মারে, আমার মা মারে, আমার বাবা সবচেয়ে বেশি মারছিল। মারার পরে পিঠ মানে রক্তে লাল হয়ে গেছিল। লাল হয়ে যাওয়ার পরে আমার মা বলতেছে তোরে তিনখানায় পড়তে হবে, পড়াশোনা করতে হবে, তুই যত পলাই পলানি পলাস তোর পড়াশোনা করতে হবে। কিন্তু ওই মায়ের খাওয়ার পরেও আমি জিদ করি, আমার এলাকার মানুষ ওই যে আমার মামা আছে, খালু আছে, এলাকার যত মুরব্বী আছে ওনারা সবাই এসে আমারে বুঝায়, মামি এসে বুঝায়, আমি সবার সাথে রাব ব্যবহার করি, সবার সাথে এতটাই রাব ব্যবহার করছি এখনো কিছুটা মনে পড়ে অস্পষ্ট অস্পষ্ট। তাদের সাথে এখন আমি তাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে আমাকে মাফ করে দিন। তো আমার আম্মু দেখলো যে এইভাবে তো আমাকে এতিমখানা ফেরত দিয়ে আসতে পারবে না, তো আমার আম্মু একটা ভিন্ন কৌশল অবলম্বন করলো।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা আজকে শুনছেন এখানে আলী হোসেন শাওনের জীবনের গল্প, এবং সেই জীবনের গল্পে আমরা আবারও ফিরব। এই যে জীবনের গল্প সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। এবং যারা এই রমজান মাসে অনেকেই আমি জানি যে আজকের এই হ্যালো 8920 শুনে একেবারে সেহরি করে তারপরে ঘুমোতে যাবেন, যেহেতু সারাদিন রোজা রেখে আপনারা জীবনের গল্প শুনতে বসেন, সেই অর্থে আমরা এমন সব জীবনের গল্পগুলো এখানে সিলেকশন করি যে জীবনের গল্প সত্যিকার অর্থেই আপনাকে টাচ করে, সত্যিকার অর্থেই আপনাকে জাগিয়ে রাখতে পারে। আপনারা এই ফাঁকে চলে আসুন আমাদের ফেসবুক পেজে, এখানে শুধুমাত্র একজন মিলে না, আমরা লাখ লাখ শ্রোতা মিলে আমাদের হ্যালো 8920 শুনি। আপনি একা একটা কমেন্টস করলে ওখানে সেই কমেন্টসের এগেনস্টে আরো অনেকেই কমেন্টস করতে থাকেন, সুতরাং একটা ইন্টারঅ্যাক্টিভ কমিউনিটি ওখানে গ্রো করেছে ফেসবুকে। আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
3 মিনিট পর প্রিয় শ্রোতা আবারও স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে রয়েছে আলী হোসেন শাওন, তার জীবনের গল্প বলার জন্য। আমরা আলী হোসেন শাওনের কাছে আবারও ফিরতে চাই, আর তার মতো যারা আপনারা জীবনের গল্প বলতে চান ফোন করবেন 0961389289 এই নম্বরে। আমি আবারও বলছি 0961389289 এই নম্বরে।
আমি নিয়ে আসতেছি তো হুজুরের কাছে বইলা বিদায় নিয়ে চলে আসি গা, তাহলে চল যাই। আমি বললাম না, আমি এতিমখানায় যাবো না। আমাদের খুব জোরাজুরি করলো, কিন্তু আমি এতিমখানায় যাবো না, যাবো না, যাবোই না। তো পরবর্তীতে মা বললো যে তুই তাহলে হুজুরের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবি, মানে বিভিন্ন বোঝানে যেটা আছে বোঝাইলো। বোঝানোর পরে বললাম যে ঠিক আছে তাহলে চলো যাই। তো আমি কি করলাম, পাঞ্জাবি গায়ে দেয় নাই, খালি গায়ে মা আমার পাঞ্জাবিটা হাতে করে নিয়ে যাইতেছে। নেওয়া যাওয়ার পরে তখন বিকাল বিকাল টাইম, সন্ধ্যার আগদে আগদে আর কি। তো ওই মুহূর্তে নেওয়া গেল, নেওয়া যাওয়ার পরে আমার এতে মানে রাখলো, রাখার পরে সবার সাথে পড়তে বসাইলো, পড়তে বসলাম, সন্ধ্যা করে পড়তে বসে সবার সাথে বসলাম। এর ভিতরে রাতে যখন খাবার দিবে, এশার নামাজটা পড়লাম, এশার নামাজ পড়ে যখন খাইতে দিবে, খাওয়ার সময় আমার মাকে ডাকতেছি যে মা কোথায়, আমি চলে যাব। তখন মার আর খোঁজা পাই না, মা চলে আসছে ততক্ষণ আমার দিয়া। তা আমি এখন হুজুর আমাকে আর তো যাইতে দেয় না, আমার চোখে চোখে রাখে, আমি ওইখানেই রইলাম। থাকার পরে ওইখানেই যখন একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল, তো আমি মনে মনে একটা কল্পনা জিদ করলাম যে যেই লেখাপড়ার জন্য আমার মা বাবা এতটা মার দিল, আমারে আমার বাবা আমারে মারলো, আমার মা আমাকে মিথ্যা কথা বলে এখানে রেখে গেল, আমি একটা জিদ করলাম যে যেই লেখাপড়ার জন্য আমি মার খেলাম, এই লেখাপড়ার শেষ আমি দেখা ছাড়বো। তো আমি মনের থেকে এই জিদটা করে নিই ওই বয়সেই। তো ওইখানে পড়তে থাকি, হুজুরে পড়া দেয়, আমি যে কয় লাইন পড়া দেয় আমি তার থেকে আর একটু বেশি করে নিই। তো এইভাবে জিদে জিদে আমার পড়াটা আসলে আগায় চলে। কোরআন শরীফ আমার ওই নজরানা কমপ্লিট হয়ে গেল, মুখস্থ হাফিজি শুরু করে দিলাম, 29 পারা তাবারাকাল্লাহ বিয়াদিহিল মুলক এটা, আর 30 পারা যেটা আম্মা ইয়া সালুন আমিনা বাইলাযিন এটা, এই দুইটা আমি দুই পারাটা মুখস্থ করি। মুখস্থ করার ওই সময়ে কিন্তু আমার সাথে কেউ ছিল না যে মুখস্থ করবে, হাফিজিটা ওইখানে হয়ে উঠতেছিল না। তো 2000 সাল যখন আসলো তখন আমি ক্লাস 5 এ পড়ি। এর ভিতরে আবার ওই দাখিল মাদ্রাসা থেকে ক্লাস 4 এ জামিয়াতুল মুদাররিসিন এবং রংধনু ক্লাবের দুইটার পক্ষ থেকে দুইটা বৃত্তি পরীক্ষার আয়োজন করছিল, দুইটা বৃত্তি আমি পাইছিলাম ক্লাস 4 এর থেকে দাখিল মাদ্রাসায়। তো আবার ক্লাস 5 এ থাকা অবস্থায় আমাকে হুজুর বললো যে তুই তো এখানে একা একা হাফিজিটা পড়া কুলাইতে পারতাছিস না, বা একা একা কারোর প্রতিযোগিতা হইতেছে না, পড়তে পারতাছিস না, তাহলে এখন তুই কি করবি, তোর একটা অন্য হাফিজি মাদ্রাসায় ভর্তি করাই দিই, তা না হলে তুই ওই জাগির জায়া তুই ওই দাখিল মাদ্রাসায় পড়, যে কোনো একটা কর। তখন আমি হুজুরকে বললাম যে হুজুর আরবিটার প্রতি আমার মানে বেশি আগ্রহ ছিল না কেন জানি, বললাম যে তাহলে আমি দাখিল মাদ্রাসা এখানেই পড়ি, যেহেতু এখানে দুইটা বৃত্তি পেয়েছি, তারপরে ক্লাস 5 এ একটা সরকারি বৃত্তি আছে, তো এইটার চেষ্টা করি, তো আমার একটা জাগির ঠিক করে দেন, আমি ওই জাগির চলে যাই, জাগির যায় ওইখানে আমি লেখাপড়াটা করি। তখন হুজুর ওই এতিমখানার হুজুর ওই দাখিল মাদ্রাসার হুজুরদেরকে বলল যে আপনারা ওর জন্য একটা জাগির ঠিক করেন। তো ওই মুহূর্তে ওই সখিপুর থানার ওই 3 কিলোমিটার দক্ষিণে জাফেল নামের একটা ছেলে ক্লাস 2 তে না 3 তে ভর্তি হয় আমার ঠিক মনে নাই, তো ওই রাসেলের মা বলছিল যে একটা জাগির দরকার, কারণ ছেলেটা একা একা মাদ্রাসা আসতে চায় না।
আচ্ছা,
তো একটা জাগির নিলে জাগিরের সাথে দুজনে যাতে একসাথে মাদ্রাসায় আসে, এই জন্য একটা জাগির দরকার। তো আমাকে কি করলো, তখন ওই হুজুর সবার পরামর্শে আমার ওই বাড়িতে নিয়ে দিল, হাজি কাকাদের বাড়ি। ওই বাড়িটা ছিল অনেক বড়, তো ওই বাড়িতে যায় উঠি। তো আমি যায় ওঠার পরে ওই বাড়িতে দেখি ওই দুইটা ফার্মের গরু ছিল, আর ফার্মের গরুটা দেখাশোনা করার জন্য একটা রাখাল ছিল নূর নবী।
ওকে,
তো ওই রাখাল আমি যাওয়ার পরে ওই রাখাল আমাকে টুকটাক কাজে নিয়ে যাইতো, যে আসো এটা করো, গরু যখন ধোয়াইতো মানে গোসল করাইতো তখন আমার নিয়ে যাইতো, এই পানি এনে দাও একটু একটু, ওর সাথে আমি কাজ কাজ করতাম। তো সকালবেলায় দেখা যেত ওনাদের দুইটা পুকুর ছিল, পুকুরে পাঙ্গাস মাছ চাষ করতো, সকালবেলায় পুকুরে একবার খাবার দিতে হইতো আবার সন্ধ্যায়। তো আরেকটা পুকুর ছিল ওনাদের বাড়ির থেকে 1/2 কিলোমিটার দূরে, ওইখানে খাবারটা এনে নিয়ে যায় ওই খাবারটা দিতে হইতো পাঙ্গাস।
আপনি করতেন এটা?
হ্যাঁ, এটা আমি করতাম না, ওই নুন নবী করতো, তো ও আমার সাথে নিয়ে যাইতো, তো এটা করতাম। তো এরপরে নুন নবীর বছর কমপ্লিট হয়ে যায়, আমি আমার 6 মাস হয়ে যায়, তখন মানে নুন নবীকে বিদায় করে দেয়, বিদায় করে দেয়া
ওই নুরনবীর জায়গায় আপনাকে,
নুরনবীর জায়গাটা আমাকে দেয়া দেয়। এরপর আমি ওই ছাত্র থেকে হয়ে গেলাম রাখাল। সকালবেলায় ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে দেখি গরু, গরুকে খাবার দিতে হবে,
মানে তিন বেলা খাবার জন্য আপনি কাজগুলো করতে।
হ্যাঁ,
জায়গির থাকা মানে আমি একটু বুঝি যে তিন বেলা খাবার দিবে এটাই, এছাড়া তো আর
এছাড়া আর কোনো বেনিফিট নেই, শুধু তিন বেলা খাবার দিবে আর কোনো কাজ নেই,
এবং এর জন্য আপনাকে এখন রাখালের কাজ করতে,
রাখালের কাজ করতে হচ্ছে। আর আমি এগুলো সহ্য করতেছি শুধুমাত্র আমার জিদের উপরে, আমি লেখাপড়া শেষ করবো যত কষ্টই হোক।
এছাড়া আপনার পরিবার থেকে কি আপনাকে এফোর্ড করার জন্য সামর্থ্য ছিল, মানে এক ধরনের থাকে না যে আমার ইকোনমিক সামর্থ্য আছে আমি
ইকোনমিক সামর্থ্য ছিল না, ছিল না বলে তো এতিমখানায় ভর্তি করে
দিয়েছি। এবং আপনার ভাই বোন যারা ছিল তারা তখন কি করত?
হ্যাঁ, আমার ইমিডিয়েট যে বড় ফজল ভাই, উনিও আমার বাবার সাথে বাড়িতে বাড়িতে কাজ করত,
কামলা খাট,
ইভেন কি এখনো মাঝে মাঝে কাজ করে,
দিনমজুর,
দিনমজুরে কাজ করে।
আচ্ছা,
কাজ করে তারপরে ওনার পড়াশোনা গতবার ডিগ্রি কমপ্লিট করছে, এইভাবেই করছে।
সবারই একই অবস্থা মোটামুটি, বুঝতে পারছি।
এইভাবেই
প্রিয় শ্রোতা, আমরা আজকে যাকে এখানে জীবনের গল্প বলার জন্য নিয়ে আসছি, সমাজের আমাদের বাংলাদেশের লাখ লাখ যুবকদের মধ্যে সে একজন, আমাদের একেবারে প্রান্তিক সমাজ, প্রান্তিক পর্যায়ের যারা মানুষ রয়েছেন, গ্রাসরুট পিপল যাদেরকে আমরা ইংরেজিতে বলি, সেই সব মানুষদের মধ্যে একজন এসেছিল আজকে জীবনের গল্প বলার জন্য। কিন্তু সেই জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, যেটা আপনি বলছিলেন যে সকালবেলা ঘুম থেকে উঠে গোয়াল পরিষ্কার করা, হ্যাঁ,
গোয়াল ঘর পরিষ্কার করা, তারপরে ওই গরুকে খাবারটা খাবারটা দেওয়া, ওইটা আমি দিতাম। ওইটা দেওয়ার পরে তারপরে দেখা যেত আমি ব্রাশ টাশ কইরা তারপরে আমার নিজের খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করে রেডি হইতাম মাদ্রাসায় যাওয়ার জন্য। মাদ্রাসায় যাইতাম রাসেলকে নিয়ে, সাইকেল ছিল একটা, সাইকেল কিনা দিছিল, রাসেলকে পিছনে বসায় আমি সাইকেল চালিয়ে যাইতাম 3 কিলো রাস্তা। প্রতিদিন আমাকে ড্রাইভিং করতে হইতো, ক্লাস ক্লাস করে ফেরত আসতাম। ওই দুপুর বেলা দেখা যেত আমার গোসলের আগে গরুকে আগে গোসল করে নিতে হইতো, তারপরে খাওয়া দাওয়া করতাম। খাওয়া দাওয়ার পরে পড়াশোনা তো সুযোগ তেমন পাইতাম না, যদি একটু একটু বসতাম দেখা যাইতো ঘুম আসা যাইতো
সারাদিন
ক্লান্তি থাকার পরে। তারপরে ওই সকালবেলা আরেকটা কাজ ছিল যেটা বলি নাই, ওই পাঙ্গাসের খাবার দেওয়া, পাঙ্গাস মাছের খাবার দেওয়া। বিকালবেলায় আবার দেখা যায় তো ওই গরুর যে ওই যে এগুলা খাবার গুলা আনা, বাজারে যাও, এগুলো সবকিছু আমারই করতে হইতো। এরই মাঝখানে ওই রাসেলের একটা ছোট বোন হয়, ওর নাম রাখে নুন ইয়া। ওই ছোট বোনটাকে সবসময় আমার কোলে দেওয়া রাখতো, ছোট ছেলে মেয়ে কোলে নিয়ে রাখা এটা আসলে আনন্দের, কিন্তু ওই সময়টাতে আমার উপর জোর করে দেওয়া রাখতো এটা আমার কাছে কষ্ট মনে হইতো। সবসময় একটা শিশুকে কোলে নিয়ে রাখা কতটা যে কষ্ট এটা বাবা মা ছাড়া আসলে কেউ বুঝে না, শুধুমাত্র মাই উপলব্ধি করতে পারে। তো আমি ওকে সবসময় কোলে নিয়ে রাখতাম, আর যখন মানে কোল থেকে নিয়ে নিত অন্য একটা কাজ দিয়ে নিত। তো আমি আসলে এই সব কষ্টের ভিতরেও আমি একটাই সান্ত্বনা খুঁজে পাইতাম যে আমার পড়াশোনাটা চলছে, তো আমার পড়াশোনাটা চললেই হয়। তো আমি যখন পড়তে বসতাম দেখা যেত যে সন্ধ্যার পরে আমি পড়তে বসতেছি, তো রাসেল আমাকে, রাসেলকে দেওয়া দিছে ওর সাথে বসছে, তুমি ওরে বুঝাই দিতে পারো, দাও না দিতে পারলে তোমার সাথে ওরে পড়তে বসাও, ও তোমার সাথে বসে বসে পড়ুক। তো বুঝাই দিতে পারলে যেতে পারতাম দিতাম, যেটা না পারতাম দিতাম না। আমি তখন ক্লাস 5-6 এ পড়ি, এর ভিতরে আবার ক্লাস 5 এর ওই সরকারি বৃত্তিটা আমি পেয়ে যাই। রাসেলের যে কাকা আছে শাহিন, শাহিন কাকার এক ফ্রেন্ড ছিল আবু বকর, আবু বকর কাকা শাহিন কাকার কাছে আসতো সবসময়, আর আমার এই কষ্ট গুলা দেখতো আমার মাথায় হাত বুলাই দিত সবসময়। তো আবু বকর কাকারে একদিন আমারে বলতেছে যে আলী, তো আমাদের তো একটা মসজিদ হয়েছে নতুন, তো এই মসজিদে পাঁচক আজান দেওয়ার জন্য একজন লোক লাগে, তাহলে তুমি যদি আমারে একটা লোক আইনা দাও, তোমার মতো ভালো দেখে একটা লোক আইনা দিও। তো আমি এই কথাটা শোনার পরে, এইটাই আমার কাছে শুভ সংবাদ, এই সংবাদটা শোনার পরে আমি মনে মনে চিন্তা নিলাম যে আমি এখানে চলে যাব, আমি এখানে আর থাকবো না, কিন্তু তারপরেও আমি পড়াশোনা চালিয়ে যাবো। তো আবুকর কাকারে আড়ালে নিয়ে বললাম যে কাকা আমি আপনার এখানে যাবো, আপনি আমার এখান থেকে উদ্ধার করেন, আপনি তো দেখেনি আমি কি কষ্ট করি। বললো তুই চলে যাবি? আমি বললাম হো আমি যাবো। এখানে আবুকর কাকা আমাকে ওইখান থেকে নিয়ে আসে, আমি আবুকর কাকাদের বাড়িতে এসে উঠি, ওঠার পরে আবুকর কাকার সাথেই ঘুমাই। ওনার একটা বাংলা ঘর ছিল, তো ওই ঘরেই ঘুমাই। ওই ঘরে দুইটা দরজা ছিল, এক দরজা হলো বাড়ির দিকে, আর এক দরজা হলো মসজিদের দিকে। দক্ষিণের দরজাটা মসজিদে আর পশ্চিমের দরজাটা হলো বাড়ির দিকে। তো পশ্চিমের দরজাটা বন্ধ থাকতো, দক্ষিণের দরজাটা খোলা থাকতো, এটা বাইরের দরজা।
ওকে,
তো আমি এই মসজিদটা খুব দূরে ছিল না, কাছেই দেখা যেত আমার এখান থেকে ঘরের থেকে। আমি একটা টেবিল দিল ওইখানে পড়তাম। তো ওই বাড়িতে যাওয়ার পরে দেখি আবু বকর কাকা আর ওনার এক ভাই আছে শাহাদত, ওনার একটা মেয়ে আছে কনা ক্লাস 4 এ পড়ে, আর দাদা দাদি মানে আবু বকর কাকার বাবা মাকে আমি দাদা বলে ডাকতাম, আমার দাদা ছিল না।
ওকে,
খুব মানে দাদা বলে ডেকে খুব আনন্দ পাইতাম, আর উনি আমাকে নাতির মতোই স্নেহ করতেন। তো ওই বাড়িতে যাওয়ার পর 1-1.5 মাসের ভিতরে কনার মায়ের ডেলিভারি হয়, ওই কনার ছোট ভাই নাহিদ জন্ম নেয়। জন্ম নেওয়ার পর তারপরে আপনার 4-5 মাসের ভিতরে আবকর কাকার পুলিশের চাকরি হয়ে যায়।
ওকে,
আবার ওই ওই বাড়িতে যে কষ্টটা ছিল ওই কোলে নিয়ে রাখা ছোট কোলে পান মানে ওই নুনিয়াকে, এখানে ওই নাহিদকে কোলে নিয়ে রাখার দায়িত্বটা আমার উপরে এসে পড়ে। অলরেডি আইসা পড়তেছে, আবুকর কাকা যখন চলে গেল তখন ওই ওনার যে কিছু কাজগুলা ছিল ওনাদের আবার একটু অনেক ধানাবাদ করতেন, প্রায় 16-17 পাখির মতো জায়গাবাদ করতো, 10-12টা কামলায় 7-8 দিন এক নাগারে কাজ করতো, তারপরেও কাজ শেষ হইতো না।
ওকে,
মানে এই যে কামলার আনার দায়িত্বটা এটা আমার উপর আয় পড়লো। কামলা নিয়ে আসো বাজার থেকে, ওদেরকে খাবার দাও, ওদেরকে দেখাশোনা করো, শোয়ার জায়গা ঠিক করে দাও, মানে এই যে দায়িত্ব গুলো আস্তে আস্তে আমার উপরে এসে পড়ে। আর নাহিদকে আমি কোলে করে নিয়ে রাখি, আর যখন পড়তে বসি তখন ওই কোনাকে নিয়ে পড়তে বসাই, আমি তখন কোনাকে পড়াই।
আচ্ছা,
2002 আমি তখন 7-এ পড়ি, তো দেখতে দেখতে আমি ক্লাস 8-এ উঠে গেলাম। এর ভিতরে ওই কোনার বাবা যে শাহাদত কাকা উনি বিদেশ চলে গেলেন।
আচ্ছা,
বিদেশ চলে যাওয়ার পরে দাদা তো একা একা আর ওই সংসারের ওই সমস্ত দায়িত্ব করতে পারে না, ওনাদের একটা কাঁঠাল বাগান ছিল, সকালে আমি ওইটা কাঁঠাল টোকাইতে যাইতাম, যে গাছে কাঁঠাল পাকতো গাছে ওইটাই কাঁঠালটা পারতাম, ওগুলো আইনে আবার বাজারে বিক্রি করা, এ আমার উপরই। তো ওনারা আসলে আমাকে কষ্ট দিতে চায় নাই, কিন্তু অলরেডি একে একে একটার উপর একটা আমার উপর আইসা গুলা বর্তাইতো, যেগুলা বাধ্য হয়ে আমাকে
করতে হতো। আদান দিতেন?
হ্যাঁ, আমি 5 সপ্তাহ নামাজ আদান দিতাম।
আচ্ছা,
ক্লাস এই যে দায়িত্ব গুলো আইসা পড়তো,
ক্লাস পড়াশোনা করতেন?
ক্লাস পড়াশোনা করতেছি। ক্লাস 8-এ যখন, তখন আমার ওই মসজিদের পশ্চিম পাশে একটা ক্লাস 2-3-এর একটা স্টুডেন্ট, 3-এর সম্ভবত, জহিরুল করে নাম, ওকে আমার কাছে দিল যে ওরে পড়াও, বিনিময়ে 100 টাকা মাস দিবে আমাকে
টিউশনি।
টিউশনি তো ওই জহিরুলকে আমি ক্লাস 8 থেকে টিউশনি করা শুরু করলাম। ও ছিল একটু গাধা টাইপের, ধরে মানে বহুত টিচার দিতে কাজ হয় নাই, অবশেষে আমার কাছে এনে দেয় এবং আমি ওরে ভালো একটা ভালো পজিশনে নিয়ে আসি। এইখানে থাকার পরে আমার কষ্টটা যদি অন্য কোনো কষ্ট নাই, কিন্তু এই যে টুকটাক মাতবরি করার মতো দায়িত্ব সমস্ত কিছু আমার উপরে এসে পড়ছে।
ওকে,
দেখা গেল যে ধান বড় হয়েছে কিনা দেখে আসো যাও। তো ক্লাস 8 গেল, 9 গেল, 10-এ যখন উঠলাম পরীক্ষার্থী আমি, তো যখন পরীক্ষা দেব ওই মুহূর্তে আমার দুইটা পরীক্ষা মানে দাখিল পরীক্ষা, দুইটা পরীক্ষা শেষ হওয়ার পরে আমার 3 নম্বর পরীক্ষাটা ছিল আরবি প্রথম পরীক্ষা, বুধবারের দিন। মঙ্গলবার রাত্রে সন্ধ্যার দিকে ওই দাদা উনি অসুস্থ হয়ে যায়, খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, শ্বাসকষ্ট, মানে শ্বাস নিতে পারতেছে না। তো দাদা তখন হাসপাতালে ভর্তি করা হয়, সখীপুর হাসপাতালে। হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালে আর ওনাকে রাখে নাই, মানে এতটাই শ্বাসকষ্ট, ওনার অক্সিজেন দিয়া প্রাইভেট কারে করে ঢাকা পাঠিয়ে দেয়, ঢাকা ওনার চিকিৎসা করতে হবে। তো ঢাকা নিয়ে আসে, পরের দিন আমার পরীক্ষা, কিন্তু আগের দিন আমাকে মানে এই যে দৌড়াদৌড়ির তলে থাকতে হইতেছে।
আচ্ছা,
দাদার আমি জন্মের পরে দাদারে দেখিনি, ওনার দাদা বলে ডাকছি। যখন রাত্রে আমি পড়াশোনা করতাম, দেখা যায় তো সারাদিন এই যে কাজকর্ম করে রাত্রে পড়াশোনা করতেছি, উনি আমারে খুব আদর করতো। তো সেই দাদারে হাসপাতালে পাঠানোর পরে আমার পড়াশোনায় মন বসে নেই, আমি পড়তেছি কিন্তু আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে, যে দাদার কি হয় না হয়, এবং যেরকম চিন্তা ভাবনা, রাত্রে দেখা গেল ওই 3-4টার দিকে খবর আসলো দাদা মারা গেছে। আমার তখন মানে কান্নায় আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে, যে আমি এই দাদারে হারাইলাম, জন্মের আগে যে দাদারে পাই নাই সেই দাদারে এখানে পাওয়ার পরে সেই দাদাকেও রাখতে পারলাম না, হারাই ফেলাইলাম। সকালবেলা আমি পরীক্ষা দিতে যাব, বাড়িতে রান্না হয় নাই, আমার খাবার দেবে কে? আমি তখন ওই পাশের বাসার ভাবি ছিল, তো উনি আমার নিয়া দায়িকা খাওয়াইছে, খাওয়ানোর পরে পরে পরীক্ষা দিতে পাঠাইছে, যাও। আমার তো মানে যাবো যে আমার মানে কান্নায় বুকটা ফেটে আসতেছে, পরীক্ষা দিতে গেছি, পরীক্ষার হলে আমার চোখ দিয়ে পানি পড়ে, খাতা ভিজা যাইতেছে, আমি লিখতেছি, কি লিখতেছি না লিখতেছি আমি নিজেও জানি না। আমি পরীক্ষা দিলাম, মানে 2.5 ঘন্টা পরীক্ষা দিয়ে 12:30টার দিকে আমি বের হয়ে চলে আসি, যে দাদার লাশ আসলো কিনা আমি দাফন করব। তো এর ভিতরে আবার ওই যে পুলিশ কাকার ওনাকে খবর দেওয়া হয়, তো উনি আসতে দেরি করে, লাশ আইসা পোষায় সন্ধ্যার পরের দিকে, তো রাত্রে 8টার দিকে ওনাকে দাফন করা হয়।
ওকে,
দাফন করার পরবর্তী পরীক্ষাগুলো আমি ওই কষ্টে দেই। তো এরপরে দেখা যায়
যে পরীক্ষার সময়
ম্যাট্রিক পরীক্ষা,
দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষার সময় মানে মাদ্রাসা যেটা দাখিল,
হ্যাঁ হ্যাঁ দাখিল, তো দাখিল পরীক্ষা এর ভিতরে দাদার মৃত্যুর পরে যে তিন দিনের একটা দাওয়াতের আয়োজন করা হয়, তো ওই দাওয়াতের আয়োজনের লিস্ট করা, বাজার করা, সমস্ত কিছু আমার উপরে। আমি এগুলা করতাম এবং আনন্দ পাইতাম, যতটা আনন্দ পাইতাম আবার মনে মনে কষ্ট পাইতাম যে দাদা মারা গেছে।
যোগাযোগ ছিল
বাড়ির সঙ্গে? যোগাযোগ ছিল, আমি বাড়িতে যাইতাম ছয় মাস পর, এক মাস পর আমার বাড়ি থেকে নিতে আসতো, কিন্তু আমি যাইতাম খুব কম। বাড়ির সাথে আমার জিদ ছিল
আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো ইট 920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, সময় রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে আলী হোসেন শাওন তার জীবনের গল্প বলছে এখানে। আমরা আলী হোসেন শাওনের কাছে আবারও ফিরছি। যারা তার মতো জীবনের গল্প আমাদের স্টেশনে এসে বলতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনের যে নির্দেশনা সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। হ্যাঁ আলী, তারপর?
তো দাদা মারা গেল, সমস্ত আয়োজন করলাম আমি। আমি যে মাদ্রাসাতে ছিলাম ওইটা ছিল শুধু দাখিল মাদ্রাসা, এখানে আলিম ছিল না আর কি। আমি অবশ্য এখান থেকে সায়েন্স নিয়ে পাশ করি, মাদ্রাসা থেকে সায়েন্স। আমার ইচ্ছা ছিল যে আমি, দেখা যায় যে আমি ম্যাথটা ভালো পারতাম, আমি এর ভিতরে প্রাইভেট পড়ি নাই, জাস্ট অনলি 3 মাস ইংলিশ প্রাইভেটটা পড়ছিলাম টেস্টের পরে। সায়েন্স নিয়ে পাশ করি, ওইখানে আলিম ছিল না, তাই আমাকে মানে ওই মাদ্রাসাটা ছাড়তে হয়, ওই জাগির বাড়িটা ছাড়তে হয়। জাগির বাড়িটা ছাড়ার পরে ওই ক্লাস 9 থাকা অবস্থায় আমার এক যে বন্ধু, মানে ওই আমাদের সাথে এসে ভর্তি হয়, ও শান্ত করে একটা হাফেজ করে একটা ছেলে, ওই হাফেজ। তো এই হাফেজ ভর্তি হওয়ার পরে তোমার যখন দাখিল পাশ করলাম, হাফেজ আমাকে বললো যে তুই এখানেই থাকবি না অন্য কোথাও যাবি। আমি বললাম যে কোথায় যাব, আমার তো জায়গা যাওয়ার মতো জায়গা পরিচিত নাই।
তদিনই কি আপনি দাখিল পরীক্ষা পাশ করে ফেলেছেন?
হ্যাঁ, দাখিল পরীক্ষাটা কমপ্লিট হয়েছে।
আচ্ছা, রেজাল্ট হয়েছে কি?
রেজাল্ট হয়নি
তখন, হয়নি
না। তখন বললো যে মানে জিজ্ঞাসা করতেছে তোর চিন্তা ভাবনা কি, কোথায় ভর্তি হবি? তা আমি ততদিনে ওইখানে ওই জায়গার বাড়িতে আছি, কোথায় ভর্তি হবো সেই চিন্তা আপনার এখনো করি নাই। ও বললো যে আমি যেখানে নিয়ে যাবো তোর, তুই সেখানে যাবি? আমি বললাম ঠিক আছে। তো ও ঠিক করলো টাঙ্গাইলের বাসাইল থানায় ঝঞ্ঝনিয়া গ্রামে ঝঞ্ঝনিয়া ফাজিল মাদ্রাসা। বললাম যে ওইখানে খরচ পাতি কিরকম, আমার কাছে তো টাকা পয়সা নেই, ওইখানে কিভাবে থাকবো? ওরা বললো ওইখানে মাদ্রাসা হোস্টেল আছে, মাদ্রাসা হোস্টেলে থাকতে হয়, আর ওই এলাকায় জাগির বাড়ি খাওয়া দাওয়া করে আসতে হয় শুধু তিন বেলা খাওয়া দাওয়া করে আসবি, আর হইলো জাগির মাদ্রাসা হোস্টেলে থাকবি, আর ওই যে বাড়িতে খাওয়া দাওয়া করবি ওই বাড়ির ছেলে মেয়েকে পড়াইতে হবে।
আচ্ছা।
তো বললাম যে আমার জাগির হবে? পরে কয় হ্যাঁ, ও এলাকায় অনেক দিন যাবত চলে আসতেছে, তো এই রেওয়াজই চলছে এখানে। বললাম ঠিক আছে। তো ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে জাগির বাড়িতে খাই আর মাদ্রাসা পড়াশোনা করি আর হোস্টেলে থাকি।
আচ্ছা।
তো এইভাবে চলছিল, কিন্তু আমার আসলে যে লেখাপড়ার খরচ, খাতা কলম, বই কেনা, এই খরচ গুলো আমি কোথা থেকে পাবো? তো পকেট খরচ টুকটাক ও আমার দিয়ে চালাইতো।
আচ্ছা।
এর ভিতরে বলতেছে তুই তাহলে প্রাইভেট পড়ানো শুরু কর। তা আমি বললাম প্রাইভেট তো পাওয়ান লাগবো। এরই মাঝখানে মাদ্রাসা মসজিদের যে মুয়াজ্জিন ছিল, ওই মুয়াজ্জিনটা কোনো এক কারণে সমাজের মানুষ তারে বাদ করে দেয়। তো আমি তো আবার আগে থেকে আজান দিয়ে আসছি, তো ওই যে মাদ্রাসার যে সভাপতি আছে উনারে আমি সরাসরি বললাম যে আঙ্কেল আপনি আমার চাবিটা দেন, আমি আপাতত আজান দিতে থাকি, সিলেকশন হওয়ার আগ পর্যন্ত আমি আজান দিতে থাকি। তো আর যে হুজুরের মাধ্যমে আমি ওইখানে গেছিলাম, হাসান স্যার, ওনাকে বললাম, প্রিন্সিপালকে বললাম, সভাপতিরে বললাম, আমি যে জাগির বাড়িতে খাওয়া দাওয়া করি জলিল নানা, তো ওনাকে বললাম যে আমার এই চাকরিটা দরকার, আমি তো আজান দিতেছি, তো আপনারা যখন সিলেকশন করবেন আমারটা একটু বিবেচনা করবেন। সবাইরে বলার পরে তো মসজিদ আমি আবার কি করলাম, মসজিদটা ঠিকঠাক মতো মুছি, বাইরের টাইরে যে ঘাস গুলা আছে এগুলা কাইটা পরিষ্কার করি, মানে যত প্রকার আছে সৌন্দর্য মসজিদটাকে ফুটায় তোলা, সমস্ত দায়িত্ব আমি মানে একা একাই পালন করতেছি, যাতে ওনারা আমারে রাখে, আমার এটা দরকার, আমার এছাড়া আমার লেখাপড়া হচ্ছে না। তো আমি এই সমস্ত কিছু করার পরে তো যখন পরবর্তী শুক্রবার আসলো, ওই শুক্রবারে আমরা লিস্টে ছিলাম 6-7 জনের মতো, এর ভিতরে হাফেজও ছিল, আমি তো হাফেজ না, বড় ভাইয়েরাও ছিল যারা ফাজিলে পড়ে, তারাও ছিল, আমি তালিমে ভর্তি হইলাম ফার্স্ট ইয়ার। এর ভিতরে সভাপতি সাহেব নবাগ কাকা উনি বললো যে ঠিক আছে, যে আজান দিতেছে সেই থাক।
আচ্ছা,
মানে ওনারা সবাই মিলা সিলেকশন করে নিল যে আজান দিতেছে সেই থাক। তো এখন তো আমার মানে খুশি আর দেখে কে, আমার তখন বেতন হলো 2000 টাকা। তো এই 2000 টাকা দিয়া তখন আমি ফার্স্ট মোবাইল ফোন কিনি, প্রথম মাসের বেতন দিয়া।
ওকে,
কেনার পরে চলতেছে লেখাপড়া, 2 বৎসর আমি এখানে লেখাপড়া করি, আলিম পাসটা করি। এর ভিতরে 6 মাস যাওয়ার পরে চাকরি যখন নিলাম, চাকরি নেওয়ার 6 মাস যাওয়ার পরে জলিল নানা বলতেছে যে আমার তো জাগির একটু কষ্ট হয়ে যাইতেছে, তুমি এক কাজ করো, এখন তো তুমি সমাজের মুয়াজ্জিন, তুমি তো সমাজ মসজিদে আজান দাও, তাহলে তোমার খাওয়া দাওয়ার দায়িত্বটাও সভাপতির বইলা একটু অন্যভাবে করে নাও। তো আমি বললাম কিভাবে করা যায়, সভাপতির বললাম যে কাকা এইভাবে ওনার বলে কষ্ট হয়ে যেতেছে, তো আমার জাগিরটা একটু পাল্টাই দেন। তোমার জাগির পাল্টাইতে হবে না, তুমি এক কাজ করো, তুমি সমাজের সবার বাড়িতে খাইবা। কিভাবে বললে, যে শুক্রবারে তুমি এক বাড়িতে খাওয়া শুরু করবা, আগামী শুক্রবার শেষ হবে 7 দিন করে। তো আমার একটা লিস্ট দিয়ে দিল যে এই লিস্টে এই বাড়িতে 7 দিন, ওই বাড়িতে 7 দিন, ওই বাড়িতে 7 দিন। তখনকার খাওয়া দাওয়াটা আমার একটু ভালোই ছিল, তো এই খাওয়া দাওয়াটা খুব আরামের ছিল, যদিও নতুন নতুন বাড়িতে যারা যায় খাইতাম। আর ওই এলাকাটা
বাড়িটা ঠিক করতেন কিভাবে, আপনি নিজে বলে বলে ঠিক?
না না না, ওনারা আমার লিস্ট করে দিছিল।
আচ্ছা, এইবারে এইবারে এইবারে,
হ্যাঁ,
এসএসসি পাস করে ফেলেছেন, মানে
এসএসসি পাস করে ওখানে যে আলিমে ভর্তি হইলাম।
আচ্ছা, তো দাখিলের রেজাল্ট কি ছিল আপনার?
দাখিলে, হ্যাঁ, এর মধ্যে দাখিলের রেজাল্ট দেয়া দেয় 4.83,
মানে আউট অফ 5,
পাঁচের
মধ্যে 4.83, এভাবে মানুষের বাড়ি বাড়ি কাজ করে।
হ্যাঁ, তো রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না, আমি এ প্লাস আশা করছিলাম, কিন্তু আসলে এ প্লাসটা হয় নাই।
কেন হয়নি সেটা আমরা বুঝতে পারছি, তারপর আপনি 4.83 পেয়ে পাস করেছেন, সেটা তো অনেক বেশি অবাক হওয়ার মতো ঘটনা। আচ্ছা, তো বাড়ি বাড়ি গিয়ে আপনার খেতে হতো?
হ্যাঁ, তারপর 7 দিন 7 দিন সিলেকশন করে দিল, বাড়ি বাড়ি যায় খাওয়া দাওয়া করতাম। ওই এলাকাটা ছিল আবার একদম নিম্ন এলাকা, ওইখানে মানে ওই বর্ষা মৌসুমে বাড়িঘর সব তলায় যেত, তলায় বলতে অনেক পানি হয়ে যেত, রাস্তাঘাট ডুবে যেত, মসজিদটা অনেক উঁচু ছিল রাস্তা থেকে, কিন্তু মসজিদ ছিল অনেক উপরে। তো আর মাদ্রাসা যে হোস্টেলটা ছিল এটাও ছিল অনেক উপরে, তো ওই মাদ্রাসায় যাইতে হইতো তখন নৌকা দিয়া, তো আমার একটা নৌকা দিয়া দিছিল যে এই নৌকায় ছিল আমি ওই মসজিদে যাইতাম। এইভাবে ওই আলিম পরীক্ষাটা দিলাম ওইখানে, আমি আর হলো হাফেজ। আলিম পরীক্ষা দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে আর ফাজিল করব, আর সাথে সাথে ওই টাঙ্গাইলের করটিয়া সাদত কলেজে ওইখানে থেকে অনার্স করব। তো এই দুইটা চিন্তা প্রিপারেশন নিলাম, তো ওই মোতাবেক আমি ওই সাদত কলেজে ভর্তি পরীক্ষাটা দিই। ভর্তি পরীক্ষাটা দেওয়ার পরে সিরিয়ালে আসি, 112তম সিরিয়াল ছিল আমার।
আচ্ছা,
মানে চয়েস সাবজেক্ট ছিল যেটা আমি নিতে পারতাম, কিন্তু ওই হাফিজ আমাদের বলল যে এইখানে ভর্তি হইস না। বললাম কেন? এখানে না ভর্তি হয়ে চল আমরা ঢাকায় যাই ভর্তি হই। তো ঢাকায় যাই ভর্তি হব, যে ঢাকা যায় উঠবো কোথায়, কার বাড়িতে উঠবো, কে আমাদেরকে নেবে? ও বলল যে আমার ওর পরিচিত একজন লোক আছে, তো তার বাড়িতে যা মানে তার সাথে যাবে। বললাম সে কি করে ঢাকা? সে রিক্সা চালায়। আমি একটু পিছনে ফিরে যেতে যাচ্ছিলাম যে আমি যখন ওই থাকতাম আলিম পরীক্ষা দিতাম, মানে ওই আলিয়া
মাদ্রাসায়
ইন্টারমিডিয়েট জঞ্জনিয়া ফাজিল মাদ্রাসায়, ওইখানে থাকা অবস্থায় এরই মাঝখানে আমি ওই মুয়াজ্জিনের চাকরিটা তো করতেই আছি, এর ভিতরে আমার আবার ওই সকালবেলায় ওই মক্ত পড়াইতে হইতো।
আচ্ছা,
এলাকার পোলার পান আসতো, ওদেরকে পড়াইতাম, কোরআন শরীফ হাতে দিতাম। তো এর মাঝখানে আমার ওই এক নোমান ভাই ছিল, তো নোমান ভাই বললো যে আলি চলো আমরা একটা কাজ করি। কি কাজ? বলতেছে আমরা একটা কোচিং সেন্টার খুলি। তো কোচিং সেন্টারে আমাদের যে পোলা পান গুলো আছে ওরা পড়বে, আমাদের একটা ইনকাম হলো, তোমার পড়াশোনার চর্চাটা ভালোভাবে হয়ে গেল। তো আমি নোমান ভাই মিলা আরো কয়েকজন নিলাম, সবাই মিলে আমরা একটা কোচিং সেন্টার খুললাম, পড়ানো শুরু করলাম। আমি এখানে পড়াইলাম, ওইখান থেকে আমাদের কিছু টাকা আসতো। এই কোচিং সেন্টার শুরু করার পরে আমার কিছু প্রাইভেট আইসা যায়, আমি প্রাইভেট পড়ানো শুরু করি। তখন তো কোচিং প্রাইভেট সকালে মাদ্রাসা আর মসজিদে আজান দেওয়া, আজান দিতাম আর ওয়াক্তিয়া নামাজটা পড়াইতাম, মাঝে মাঝে শুক্রবারের নামাজটা পড়াইতাম হুজুর না আসলে। তো এইখান থেকে আমি একটা মানে টিউশনিটা করি আর কি। তো আমার ক্লাস 9-10 মানে 6-10 পর্যন্ত, এক কথায় 1-10 পর্যন্ত অঙ্ক ইংলিশ সম্পূর্ণ কমপ্লিট করা ছিল। অঙ্কটা বিশেষ করে আমি বেশি পারতাম, বেশি ভালো পারতাম অঙ্কটা। তো এই টিচিংটা ওইখান থেকে আমার চালু হয়ে যায়। এরপরে হাফেজ আমাকে বলল যে আলিম পাসটা করার পরে চল তাহলে আমরা ঢাকা যাই, ওর এক পরিচিত লোক আছে সে ঢাকায় রিক্সা চালায়, চল আমরা ঢাকায় রিক্সা গ্যারেজে উঠি। তো আমার কথাটা শোনার পরে মনে হয় যে আকাশ ভেঙে পড়লো, কিন্তু আমি কি করব। তো তারপরেও আমার লেখাপড়া চালায় যেতে হবে। আমি সেই সিদ্ধান্ত নিলাম যে না, ঠিক আছে আমি লেখাপড়া করব, আমি ঢাকায় যাব, আমি রিক্সা চালাবো। তো 2008-এর ঘটনা এটা। 2008-এ যখন ওইখান থেকে পাশ করি, পাশ করার পরে আমি ওইখানে কিছুদিন অবস্থান করি, আলিম, ওই মাদ্রাসাতে ওই হোস্টেলেই অবস্থান করি, ওই মসজিদে আজান দিতেছি তখনও, ওইখানে অবস্থান করে থাকতে থাকতে। তো ও ব্যবস্থা নিল ঢাকায়, আলোচনা করলো, যোগাযোগ করলো, আমি এর মাঝখানে ওইখান থেকে চলে আসি, আলিয়া মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে বাড়িতে আমি প্রায় 6 মাসের মতো থাকি। এই 6 মাসের মতো থাকা অবস্থায় আমার এলাকার এক মনির ভাই আছে, ও ওয়াল ভিশন নামে একটা কাজ করতো। তো ও আমার একদিন বলল, মনির ভাই, যে আলী একটা অফার আছে, তুমি একটা কাজ করতে পারো। বললাম কিসের অফার? বিপিসি থেকে, ওই
বিপিসি
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
ওকে, এটা কি রিকশার চালানোর?
না না না, আগের ঘটনা।
আচ্ছা হ্যাঁ,
রিক্সা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পরের ঘটনা। রিক্সা চালানোর সিদ্ধান্ত নিয়ে তো আমি ওই আলিয়া মাদ্রাসা থেকে চলে আসলাম বাড়িতে,
তখন আমি রিক্সা চালান না,
চালাই না।
আচ্ছা, ওকে,
আমি বাড়িতে আছি তখন, বাড়িতে অবস্থান করতেছি।
ওকে,
তো ঢাকায় আসবো আর কি,
ঢাকায়
রওনা দেবো। হ্যাঁ,
ওকে, হ্যাঁ,
কিন্তু ঢাকায় আসার আগে বাড়িতে ছিলাম তখন আমি 5-6 মাস।
ওকে, বাড়ি মানে আপনার নিজের বাড়ি?
নিজের বাড়ি।
ওকে,
তো বাড়িতে 5-6 মাস থাকা অবস্থায় মনির ভাই আমাকে বলতেছে এটা, যে আলী একটা অফার আছে বিপিসি থেকে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এই ওয়ার্ল্ড ভিশন থেকে একটা অফার দিছে যে 20 জন ছাত্রছাত্রী এই ভালুকা থানার থেকে ওই কক্সবাজার পাঠাবে একটা ট্রেনিং ট্যুরে। তো তুই যদি যাইতে চাস তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি। তো আমি বললাম যে আমি তো বসে আছি, তাহলে যাওয়া যায়, এক মাসের ট্রেনিং। তো এক মাসে কক্সবাজার থেকে আসলে দেখা গেল কক্সবাজারটাও দেখা হলো, আমার ট্রেনিংটাও হয়ে গেল, সব মিলে আমি এখানে কাজটা সুন্দর ভাবে করতে পারবো। তো মনির ভাই বললো আচ্ছা তাহলে আমি ব্যবস্থা করতেছি। আমি বললাম ওকে করো। পরে মনির ভাই ব্যবস্থা করলো। করার পরে ওই 2009 সাল, তখন 2009-এর মে মাস, আমি সহ আরো 20 জন আমাদেরকে কক্সবাজার পাঠায়।
ওকে,
ওই কোম্পানির খরচে আমরা কক্সবাজার চলে যাই। কক্সবাজার যাইয়া ওইখানে ট্রেনিং দেই। তো এক একজনের এক একটা ছিল, কেউ রিসেপশনিস্ট, কেউ ট্যুর গাইডিং, কেউ আবার যে রান্না বান্নার কাজের ট্রেনিং, এরকম 20 জনের ভিতরে সবাই যে যেটা পছন্দ করে নিয়ে নিত। আর আমি পছন্দ করে নিলাম যেটা হলো ট্যুর গাইডিং, মানে ওই দুভাষী যেটা।
বুঝতে পেরেছি, হ্যাঁ।
তো এটা আমি পছন্দ করলাম, কারণ এখান থেকে আমি কিছুটা ইংলিশ শিখতে পারবো। মানে যেখানে এখানে ট্রেনিং দিলে তো অবশ্যই ইংলিশ ট্রেনিং দিবে, কারণ দুভাষী তো ইংলিশটাই হয় বেশিরভাগ।
ওকে,
তো এই সিদ্ধান্ত নিলাম যে আমি ট্যুর গাইডিং এর উপরে এই ট্রেনিংটা করব। তো আমাদের ক্লাসটা ছিল দুপুর 2-6 পর্যন্ত, 4 ঘন্টা, সপ্তাহে 5 দিন, রোববার থেকে বৃহস্পতি। তো এই 5 দিন আমরা এখানে ট্রেনিং করতাম। ওইখানে গেলাম, যাওয়ার পরে আমাদেরকে থাকতে দিল ওই মোটেল প্রবালে। মোটেল প্রবালের কটেজে আমাদেরকে থাকতে দিল, 3টা রুম ভাড়া নিল আমাদের। এক এক রুমে আমাদেরকে ওই 6 জন করে থাকতে হয়, 6 জন, 2 রুমে 7 জন করে।
ওকে,
তো আমরা এখানে থাকলাম, রান্না বান্নার যেটা সেই রান্না বান্নার কাজগুলা আমরা নিজেরাই করতাম। এইভাবে ওইখানে ট্রেনিংটা চলছিল। তো ট্রেনিং দিলাম আমি ওই মহেশখালী, দেখা গেল ওই যে সময় যখন পাইতাম তখন দেখা যেত মহেশখালী ঘুরে আসতাম, একদিন ওই হিমচরিদা ঘুরে আসতাম, আবার ওই একদিন টেকনাফ গেছিলাম শুক্র শনি। তো এইভাবে ওই দিক দিয়ে ঘুরে আসতাম, ঘুরতাম, বেড়াইতাম। দেখা গেল রাবার মার্কেট ঘুরতে গেছি, বা শুকনা ওই শুটকি মার্কেট ঘুরে বেড়াইতাম। তো ওই সময়টা ছিল অনেক আনন্দের। ওইখানে এক মাসের ট্রেনিং করি। এক মাসের ট্রেনিং করার পরে আমি ওইখান থেকে যখন ফেরত আসি, যেদিন সার্টিফিকেট দেয়। এক মাসে আমরা ভালো কাজ থেকে গেছিলাম 20 জন, পরবর্তীতে আরেকজন পার্সোনালি গেছিল, ও হয়েছিল 21 জন, এরপরে সিলেট থেকে গেছিল, রাজশাহী থেকে গেছিল, সব মিলে আমরা এখানে 135 জন ছিলাম টোটালি। 135 জনের ভিতরে আমি ফার্স্ট হয়েছিলাম। আমি ফার্স্ট হয়েছিলাম একটা বক্তব্যের উপরে, একটা লেকচারের উপরে, ইংলিশ লেকচার। আমাদেরকে ওই যখন ওই স্যারে ট্যুর গাইডিং এর উপরে, তো স্যার বললো যে চলো আমরা একটা ট্যুর গাইডিং এ যাই। ট্যুর গাইডিং এ কোথায় যাবো? টেকনাফ। তো মনে করবা যে আমি পর্যটক, আমি দেশ ঘুরতে আসছি, তোমরা আমাকে ওই ইংলিশে বুঝাই দিবা। তো বাসের মধ্যে উঠলাম, বাসের মধ্যে উঠার পর একটা আমাদের সাউন্ড বক্স ছিল, সাউন্ড বক্স এর ভিতরে সবাই বক্তব্য দিতে দিল ইংলিশে। তো আমি ইংলিশে বক্তব্য দিলাম, যতটা না শুদ্ধ হয়েছিল তার থেকে ভুলটাই বেশি হয়েছিল, কিন্তু ইংলিশে বলছিলাম আমি। তো 5 মিনিটের মতো আমি বক্তব্য দিছিলাম। এই 5 মিনিটের মতো বক্তব্য দেওয়াতেই আমার স্যার খুশি হয়ে গেছিল, খুশি হয়ে আমাদের মানে ফার্স্ট। আর লিখিত পরীক্ষা নিয়েছিল, লিখিত পরীক্ষা নিতে ফার্স্ট হয়েছিলাম। সব মিলে আমি ফার্স্ট হয়েছিলাম ওইখানে। ফার্স্ট হওয়ার পর ওইখান থেকে একটা সার্টিফিকেট দেয়, সার্টিফিকেটটা আছে আমার কাছে। তো ওই সার্টিফিকেটটা নিয়ে ওইখান থেকে বিদায় নিয়ে চলে আসি। বাড়িতে আসার পরে 3-4 দিনের মাথায় ওই হাফেজ আমাকে ফোন দেয় যে তুই তো বাড়িতে আসছস, 3-4 দিন হয়ে গেল, তাহলে তুই এখন ঢাকায় আয়। আমি আবার এই 3-4 দিন কি করছি, আমার যে বড় ভাই, আমার সবার বড়, আমার ইমিডিয়েট বড় যে, সে কিন্তু লেখাপড়া করছে বাড়িতে কাজ করে, ডিগ্রি কমপ্লিট এ পর্যন্ত, কিন্তু তার বড় ভাইটা শাহজাহান ভাই, শাহজাহান ভাই লেখাপড়া করে নাই। ও বড় ভাইকে লেখাপড়া করার জন্য দিয়ে আসতো, কিন্তু সে লেখাপড়া করতো না। স্কুলের পাশে একটা গাছে যারা বসে থাকতো, যখন স্কুল ছুটি দিত সবার সাথে বাড়িতে আসতো।
আচ্ছা,
মানে সে লেখাপড়া করে নাই, সে ভ্যান চালায় খায়।
আপনার ভাই?
আমার বড় ভাই, আপন বড় ভাই, এখনো ভ্যান চালায়।
আচ্ছা,
সেই ভ্যানটা নিয়ে আমি একটু টুকটাক এদিক ওদিক করতাম বাড়িতে থাকা ওই 3-4 দিন। ও আমাকে যেহেতু বললো রিক্সা চালাইতে হবে ঢাকায়, তো আমি ওই 3-4 দিন ওই বড় ভাইয়ের ভ্যানটা নিয়ে।
যখন বলছেন যে রিক্সা চালাইতে হবে, এটা কি জানতো আপনার বাবা মা?
না,
জানতো না।
আমার বাবা মা, ভাই বোন কেউ জানতো না, শুধুমাত্র আমি আর হাফেজ ছাড়া।
ওকে,
আর কেউ জানতো না, আমি কারো কাছে বলিও নাই। আমি আমারে বললাম যে মা আমি ঢাকা যাবো। বললো ঢাকা যাবি কই? বললাম হাফেজকে তো চিনো, যে হাফেজ আমাকে ঢাকা নিয়ে যাইতেছে, ওইখানে ওই সব ব্যবস্থা করবো। তো আমার বড় ভাই যে ইমিডিয়েট বড় ফজলু ভাই, ও বললো যে ঢাকায় যা, ঢাকায় যায় ভালো একটা পজিশন কর।
জি,
কারণ ঢাকায় যার শোয়ার জায়গা হয় সে অনেক কিছু করতে পারে। তো আমি মাকে বললাম মা ঢাকা যাব, কাপড় চোপড় মা সবকিছু গুজগাছ করে দিল। গুজগাছ করে দেওয়ার পরে মা বললো যে ঢাকা যে যাবি, তোর কাছে কি ভাড়া আছে? আমি বললাম মা আমার কাছে ভাড়া আছে। পরে কয় ঠিক আছে, তোর কাছে আছে থাক, তারপরে তুই এই 20টা টাকা নি। আমার মায়ের হাতে 20টা টাকা ছিল, সে 20টা টাকা দিয়া বললো যে তুই ভাড়া দিয়া যাইস বাবা। মায়ের ওই 20টা টাকা নিয়ে আমি প্রথম ভাড়া দিয়া তারপরে ঢাকায় আসি। আমাদের বাড়ির থেকে যে ইন্টারঘাট চৌরাস্তা, ওইখান থেকে মল্লিকবাড়ি বাজার আসতে 20 টাকা লাগে। আমার মায়ের সামর্থ্য ছিল 20 টাকা দেওয়ার, আমার মা আমাকে 20 টাকা দিছে, কিন্তু 20 টাকা দিয়ে তো আর ঢাকায় আসা যায় না। তারপর মা 20টা টাকা দিল, ওই 20 টাকা দিয়ে আমি প্রথম ভাড়াটা দিলাম। মা যদি বলতো 20 টাকা রাইখা দে কাজে লাগাস, তাহলে আমি ওই টাকা এখনো খরচ করতাম না। 20 টাকা দিয়ে মল্লিকবাড়ি আসলাম, তারপর ওইখান থেকে আসলাম ভালুকা, ভালুকা থেকে সরাসরি ঢাকায়। ঢাকায় এসে নামলাম, এর মধ্যে আবার ওই ফোনে হাফিজের সাথে যোগাযোগ আছে। তো ভালুকার থেকে ঢাকা খিলক্ষেত এসে নামলাম। আমারে বললো যে খিলক্ষেত নামবি, খিলক্ষেত নামা রেল লাইনে দাঁড়াবি, রেল লাইনে দাঁড়াইলে ওইখান থেকে আমি তোরে নিয়ে আসবো। তো আমি রেল লাইনে দাঁড়ায় রইলাম অনেকক্ষণ, কিন্তু মানে এখানে দাঁড়ায়া অনেকক্ষণ দাঁড়ায় আছে, আমার ফোন দেয়নি। দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পরে আশেপাশে দেখলাম, দেখার পরে আরো ফোন দিলাম যে আমি তো খেলখেত নামছি, তুই তাহলে আমার নিয়ে যা। ওরা বলতে আছে তুই তাহলে এক কাজ কর, আমি তখন খাওয়া দাওয়া করতেছি, তাহলে তুই একটা রিক্সা নিয়ে সরাসরি উত্তরপাড়া চলে আস, উত্তরপাড়া আদর্শ রিক্সা গ্যারেজ। তো এই গ্যারেজটার নাম বল রিক্সাওয়ালারে, দেখবি তোরে নিয়ে আসবো। তো আমি বললাম রিক্সাওয়ালারে, তো রিক্সাওয়ালা বললো ঠিক আছে, ভাড়া কত? 10 টাকা। 10 টাকা ভাড়া দিয়ে আমি রিক্সায় চললাম। রিক্সায় চড়িয়া আমি আদর্শ গ্যারেজ জায়গাটা সরাসরি নামলাম। ওই রিক্সাটা ছিল আদর্শ গ্যারেজের রিক্সা। আমি তো সরাসরি যাই রিক্সা গ্যারেজে নামলাম। নামার পরে ওইখানে যায় দেখি যে অনেক রিক্সা, প্রায় 40-50টার মতো রিক্সা, নিজ দেওয়া রিক্সা, আর উপরে একটা দোতলা করছে কাঠ দিয়া, তক্তা দিয়া, ওই দোতলায় সবাই থাকে ঘুমায়, আর নিচে রিক্সা চালায় সবাই, মানে রিক্সা গুলা থাকে। ম্যানেজারের রুমটাও নিচে আছে, ম্যানেজার মামুন মামা, গ্যারেজের মালিক মেন মালিক যে হলো নজরুল ভাই, নজরুল ভাইয়ের ভাগনা হলো মামুন, তারে ম্যানেজার দিছে, তো সে আছে ওইখানে। তো মামুন মামা তদারকি করে, মামুন মামার সাথে পরিচয় করে দিল হাফেজ, যে যে ও কালকের থেকে রিক্সা চালাবে, বললো ঠিক আছে, ওর কাপড় চোপড় যা কিছু নিয়ে আসছো উপরে রাখা, ওরে খাওয়া দাওয়া নিয়ে আসো। তো আমার কাপড় চোপড় গুলো উপরে রাখলাম, রাখার পরে আমি ওই হাফিজের সাথে খাইতে গেলাম। রিক্সাওয়ালারা খাওয়া দাওয়া করে আবার ওই মেসে, ওরা সারাদিন তিন বেলা খায়, তিন বেলা খাওয়ার পরে ওই সময়টাতে 2009 তখন 60 টাকা বিল দিত, তিন বেলা খাওয়ার পরে রাত্রে 60 টাকা দিয়ে আসতে হইতো। সকাল দুপুর বিকাল খাও, রাতে 60 টাকা বিল দিয়ে আসো, এইভাবেই খাইতো। ওই একটা বাড়িতে গেলাম, রিক্সার গ্যারেজের পাশে একটা বাড়ি, ওই বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে ওই খাইতে বসলাম, খাইতে বসার পরে দেখি খাইতে দিল ওই মরিচ ভর্তা আর হচ্ছে ডাউল। যদিও আমার মানে অনেক খাবার খাই অভ্যস্ত, অনেক আগে নর্মাল নর্মাল খাবার খাইতাম,
কিন্তু
মরিচ ভর্তা ডাউল দেখার পরে মনের মধ্যে জানি কেমন আটকা মারে উঠলো, যে এই খাবার এখন খাবো শুধু মরিচ ভর্তা ডাউল আর কিচ্ছু না, শুকনা মরিচ ভর্তা করছে আর হইলো ডাউল দেয়া, আর সকালবেলায় খাবার দেয় হলো আলু ভর্তা ডাউল। তো এইটা দেখার পরে তো খাইতে বসলাম, খাইলাম, কিন্তু অর্ধেক খাবার পরে আর খাবার গুলো আমার গলা দিয়ে নামলো না, মানে খাবার গুলো কেমন জানি পাঞ্চা, ভালো লাগতেছে না, মরিচ দেওয়া কিন্তু তারপরে পাঞ্চা লাগে। অর্ধেক খাওয়ার পরে আমি হাত ধুয়ে দিছি, হাত ধুয়ে দেওয়ার পরে ওই সাথে যে আরো রিক্সা ড্রাইভার গুলো আছে সবাই হাসাহাসি শুরু করতেছে, যে এই খাবার খাইতে পারে না, ঢাকায় আসছো রিক্সা চালাইতে আসছো, এই খাবার না খাইতে পারলে চলবো, মানে সবাই হাসাহাসি করতেছে। আর আমার বন্ধু যে হাফেজ, ও বলতেছে ঠিক আছে দুদিন পরে ঠিক হয়ে যাবো, দুদিন পরে এগুলো আরো চাইবো, আরো দাও। তো আস্তে আস্তে যখন পরিশ্রম করবো না তখন ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া করে আমি আবার রিক্সা গ্যারেজে ফেরত আসলাম, রিক্সা গ্যারেজে আসার পরে দোতলায় উঠলাম, দোতলায় উঠার পরে তো আমরা শোয়ার ব্যবস্থা করলাম, তো আমি একটা পাতলা কাঁথা নিয়ে গেছিলাম, পাতলা কাঁথাটা বিছাইলাম, শুধু তক্তার উপরে পাতলা কাঁথা আর কিচ্ছু না, অর্ধেক নিচে বিছানো আর অর্ধেক হলো গায়ে দিলাম, উপরে মশারি নেই, মশা ভন ভন করতেছে মশা, কিন্তু আমি ওই মশার ভিতরে শুইলাম। শোয়ার পরে যখন একটু ঘুম ঘুম ভাব, দেখে নিচের থেকে কামড়ায়, তো আমি মোবাইলটা জ্বালাই একটু লাইট জ্বালাইলাম, দেখি সারপোকা নিচের থেকে আমার সারপোকায় কামড়াইতেছে, তো উপরে মশা নিচের থেকে সারপোকা দুই জায়গার থেকে দুই দিক থেকে কামড় খাইতেছি। তো এই কামড়ের ভিতরে ওইখানে ঘুমাইতে তো পারলামই না, মানে কোনো মতে শুধু শুয়ে রইলাম। তরে বললাম যে এত সারপোকা কেন, কয় এমনি ঘুমাইতে হয়, আমার পাশে শোয়া তো এমনি ঘুমাইতে হয়, সবাই এমনি ঘুমায়। তো বললাম তাহলে কয়েল জ্বালায়, কয়েল নিয়ে আয়, পরে কয়েল ধরাবি এনে যদি আগুন পরে আগুন ধরে যায় তখন কি করবি, উপরের থেকে যদি নিচে আগুন আগুন পরে আগুন ধরে।
নিচে কি ছিল?
নিচে তো ঘের রিক্সা, শুধু রিক্সা।
ও হো, ওকে।
উপরে তো আমরা থাকতেছি, নিচে রিক্সা, যদি আগুন ধরে তুই জরিমানা দিতে পারবি? ওইভাবেই ঘুমাইলাম, সকালবেলায় উঠলাম, তো আমার হাফেজ নিয়ে গেল ওই মামার কাছে, মামার কাছে নিয়ে বললো যে মামার একটা রিক্সা দেন, মামার আমার একটা রিক্সা দিল, ওই রিক্সাটার ছিল পুরানো, অনেক পুরানো, মানে প্যারেল গুলা অনেক টাইট ছিল, এই রিক্সাটা দিল, রিক্সাটা আর মামা বইলা দিল যে রিক্সাটার জমা হচ্ছে 60 টাকা
প্রতিদিন,
প্রতিদিন
ঢাকা শহরের রাস্তাঘাট চিনতেন ওই সময়টা?
না না, চিনতাম না। তখন মামা আমাকে কিছু বয়ান দিয়ে দিল যে তুমি তো নতুন, অচেনা রাস্তাঘাট, তুমি যদি কোনো প্যাসেঞ্জার আসে ওরে জিজ্ঞাস করবা যে কোথায় যাবেন, আমি কিন্তু চিনি না, আপনি আমার চিনাই নিয়ে যাবেন, এই কথাটা বইলা তারে রিক্সায় উঠাইবা, আর রিক্সা ছাইরা তুমি একটু দূরেও যাইবা না, যদি কেউ বলে যে দোকান থেকে একটা ই নিয়ে আসো, সিগারেট নিয়ে আসো, তুমি তাও যাইবা না, একটা পান নিয়ে আসো যাইবা না, তুমি রিক্সা ছাইরা কোথাও যাইবা না, প্রয়োজনে সে যাইবে কিন্তু তুমি যাইবা না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে আপনারা যার জীবনের গল্প শুনছেন সে হচ্ছে আলী হোসেন শাওন, যাকে অনেকে আলী নামে ডাকেন, অনেকে শাওন নামে ডাকেন। এই ছেলেটির জীবনের গল্প কিসের জীবনের গল্প ততক্ষণ পরে, এতক্ষণ পরে আমরা আজ করতে বাকি নেই। আমরা শুধু স্ট্রাগলকে দেখানোর চেষ্টা করছি না, তা না, আমরা দেখানোর চেষ্টা করছি একটা সংকল্প, এবং তার জায়গাটা থেকে যে সামর্থ্য নিয়ে সে যে একজন শিক্ষিত মানুষ হবার চেষ্টা করছে, সেই চ্যালেঞ্জটিকে আজকে আমরা হেলিট 920 তে আপনাদের সামনে ফোকাস করতে চাই। আমরা 4 মিনিট পর আবারও ফিরবো, আর যারা শাওনের মতো তাদের জীবনের গল্পগুলো আমাদের এখানে এসে বলতে চান, তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আলী হোসেনকে যারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, পেজটিতে গিয়ে লাইক দিতে ভুল করবেন না। বলুন আলী, তারপর?
তারপর মামা বলল যে কেউ পান আনতে বললেও তুমি দোকানে যায় পানটা আনবা না। তো বলল যে দেখা যায় অনেককেই যে রিক্সায় উঠে, ওঠার পরে তো রিক্সা থেকে ওনারা ইচ্ছা করে চাবিটা ফালাই দেয়। পরে বলে যে ওই চাবিটা পড়ছে পিছন থেকে, একটু নিয়ে আসো তো, তুমি নিয়ে আসতে যাইবা দেখবো উনি রিক্সা নিয়ে ভাগছে।
আচ্ছা,
তো এরকম দেখবো তোমার অনেক ফলসে ফলাইবো, তো তুমি এরকম করবা না কখনো। রিক্সা ছাইরা এক মানে চোখের আড়াল যেন রিক্সা না হয়। যদি কখনো রিক্সা হারায় তাহলে রিক্সার সমস্ত যত টাকা লাগে সমস্ত টাকা কিন্তু তোমাকে গুনতে হবে। আমি বললাম আচ্ছা মামা। তো তখন বললো তাহলে তোমার কি নাম লিখবো? তখন হাফেজ ও আমারে বলতেছে যে তুই একটা কাজ কর, তোর যে জীবনটা তুই ওইখানে পার করে আসছস ঢাকায়, ওই জীবনটাকে ত্যাগ করে নতুন একটা জীবন শুরু কর। তো এখানে তোর নামটাও পাল্টাই দে। ও বললো যে ওরও একটা নাম পাল্টাইছে, তুই তোরও একটা নাম পাল্টাই দে। তা আমি বললাম তাহলে কি নাম দেওয়া যায়? তো ও কইলা, ওরে জিজ্ঞাসা করলাম তোর নাম কি দিছস? কয় আমার নাম শান্ত দিছি। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার নাম শাওন। শাওন নাম লেখা রিক্সাটা নিয়ে বের হইলাম। বের হওয়ার পরে তো ওই রিক্সা গ্যারেজের বাইরে একটু দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে ওইখান থেকে ওই একজন লোক বললো বাজার যাইবা? বললাম চলেন। বাজার তো চিনি, ওনারে নিয়ে বাজারে এসে নামাইলাম। নামানোর পরে মোটামুটি এই পাশে রিক্সা, এই পাশে রিক্সা, স্লোতে এই ঠেলা খাইতেছে, ধাক্কা খাইতেছে, কোনো মতে আইনা মোটামুটি নামাইলাম। যদিও আমি বাড়িতে ওই বড় ভাইটা নিয়ে একটু এদিক ওদিক করছি, কিন্তু অনেক রিক্সার ভিতরে ওই জামের ভিতরে কিভাবে নিতে হয় এটা তো জানতাম না। এই জন্য এটার সাথে ওইটার সাথে দেখা যেত, লাগা যাইত, যেমন চাকার এটার সাথে লাইগা চাকা সুলি হয়ে গেছে, ছিড়া গেছে।
ওকে,
তো এইভাবে ওনাদেরকে আইনা নামাইলাম। নামানোর পরে
প্যাসেঞ্জারও তো বুঝতে পারে যে আপনি নতুন।
হ্যাঁ হ্যাঁ, প্যাসেঞ্জার জিজ্ঞাসা করছে, মানে দুইবার জিজ্ঞাসা করছে তুমি কি নতুন? আমি বললাম হ্যাঁ আমি নতুন, আমি আজকেই প্রথম আপনাদেরকে প্রথম নিলাম। তো ওনারা নাইমে আমার 2 টাকা আরো বেশি দিছে।
ওকে,
10 টাকা ভাড়া ছিল, 2 টাকা 12 টাকা দিছিল।
ওকে,
তো এই রাখার পরে রিক্সাটা ঘুরাইয়া ওইখানে দাঁড়ায় রইলাম। তো সবাই রিক্সায় সবাই ডাকা ডাকি করতেছে, তো নাম ধরে ডাকতেছে যে লেক্সি ডিবো, রানামাপাড়া, অমুক তমুক, সব নাম ডাকতেছে। তো আমি তো আর ডাকি না, আমার রিক্সায় কেউ উঠে না। তো এরই মাঝে অনেকক্ষণ থাকার পরে দুজন লোক আসলো। দুজন লোক এসে বললো লেক্সি ডি যাইবা? আমি বললাম আঙ্কেল আমি তো লেক্সি ডি চিনি না, আমি নতুন। পরে বলে আমি চিনে নেবো নে, তাহলে তুমি চলো। বললাম আচ্ছা। উঠলো, ওনারা ওঠার পরে ওনাদেরকে ড্রাইভ করে নিয়ে যাইতেছি। তো ওই একই অবস্থা, হাত কাঁপে, তো এদিক ওদিক যাইতে চায়। ঢাকা শহরে আসছি নতুন নতুন, হাত কাঁপে ভয়ে। তো ওনারা দেখা বলতেছে তুমি তো আসলে একদম নতুন। তো রিক্সা নিয়ে ড্রাইভ করে আসতেছি, অর্ধেক রাস্তা আমতলা যখন আসছি তখন আমার পেডেলটা অটো হয়ে যায়, মানে গিয়ারটা ছুটে যায়।
আচ্ছা আচ্ছা,
অটো মানে ঘুরতেছে, রিক্সা আগায় না,
মানে চেইন খুলে গেছে।
চেইন আছে কিন্তু গিয়ারটা মানে ওই কাটা যেটা আছে ওইটা আর কি কাজ করতেছে না।
আচ্ছা আচ্ছা, পুরনো রিক্সা হলে যা হয়।
হ্যাঁ, পুরনো রিক্সা দিছে তো আমার, নতুন পুরনো রিক্সা দিছে, তো এখন এটা কাজ করে না। তখন আমি ওনারা বলতেছে কি হয়েছে, আমি বললাম পেডেল তো ঘুরে কিন্তু ই তো হয় না, রিক্সা তো আগায় না। পরে তাহলে ড্যান নিয়ে চলো, তুমি যেহেতু নতুন বলছো তাহলে অন্য রিক্সায় গেলাম না, তোমারই নিয়ে যাই, কিন্তু তুমি রিক্সাটা ড্যান নিয়ে যাও। টানা শুরু করলাম, টানতে 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 কিছুক্ষণ গেলাম পানির পাম্প পর্যন্ত, যাওয়ার পরে আমার পায়ের ওই প্যাডেলটা আমার পায়ে লাগা পাটা মানে কাইটা যায়, কাইটা মানে রক্ত বের হয়ে যায় অনেকটুকু কাটে, যার দাগ এখন পর্যন্ত আছে। এই কাইটা যখন রক্ত পরে এটা আমি আসলে টের পাই নাই, তখন ওনাদেরকে নিয়ে নামাইলাম, নামানোর পরে ওনারা বলতেছে তোমার পায়ে রক্ত কিসের, তো আমি তাকায় দেখি আসলে রক্ত ছিড়া গেছে কাইটা গেছে। তো ওনারা কি করলো, ডাক্তারখানা থেকে ব্যান্ডেজ কিনা দিল, দুইটা ব্যান্ডেজ কিনা দিল, আমি পায়ে লাগাইলাম। পায়ে লাগাইলে ওই মানে যন্ত্রণাটা যতটুক না শরীরটা ঘেমে গেছে, ঘাম যায় ওখানে পড়তেছে, ঘাম পড়ার পরে তো কেমন মানে কলজা পর্যন্ত জ্বলা শুরু করে দিছে আমার। এই সব অবস্থা দেখা বললো যে তুমি আস্তে আস্তে রিক্সাটা নিয়ে যাও, গ্যারেজে যাও, গ্যারেজে গেলে তোমার রিক্সা ঠিক করে দিবে। তো আমি ওই রিক্সাটা হাইটে হাইটে আবার টেনে টেনে আস্তে আস্তে টানতে 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 ওই রিক্সাটা আবার গ্যারেজ পর্যন্ত নিয়ে আসলাম। এদিক দিয়ে মানে রিক্সাটা নাই, আমার সরাসরি ঘেমে গেছে শরীরে, মানে গরম হয়ে গেছে, জ্বর উঠে গেছে আমার শরীরে। আনলাম, আনার পরে মিস্ত্রি ছিল এনামুল, এনামুল ভাইয়া আমার পায়ের ওইটা দেখা পরে বলছে ঠিক আছে তাহলে তোমার আজকে রিক্সা চালাইতে হবে না, তুমি যাও উপরে ঘুমাও। আমি করলাম উপরে ঘুমাবো, আমার এই 120 টাকা কে দিবে, খাওয়ার 60 টাকা আর রিক্সা জমা 60 টাকা। ও বলতেছে হাফেজ আসুক, হাফেজ না তোরে শান্ত বললা ডাকে তখন, বলতেছে শান্ত আসুক, শান্ত আসলে পরে দেখা যাবে না। শান্ত আসলো, তো ও আমার উপরে উঠলো, ওইটা দেখে আমার কপাল হাত দা দেখে যে আমার জ্বরে সারা শরীর পুরা যাইতেছে। তো ও বললো যে তোর রিক্সা চালাইতে হবে না, তোর 120 টাকা আমি দিয়ে দেবনে। তো আমারে বললো তুই রেস্ট নি আজকে, পুরাটাই আমি রেস্ট নিলাম। পরের দিন তাও আমি রেস্ট নিলাম, পরের দিন আমি রিক্সা চালাইতে যাই নাই, পরের দিন পর্যন্ত আমার জ্বর ছিল। তারপরের দিন সকালবেলায় আমি আবার রিক্সা নিয়ে বের হইলাম, পায়ে ব্যান্ডেজ আছেই, রিক্সা নিয়ে বের হইলাম। ওই দিন সকালে খাবারের আগেই আমি 150 টাকার মতো ইনকাম করছিলাম।
আচ্ছা,
তো তারপরে খাইতে যাই ওই বাড়িতে, এডি মাঝখানে আমাদের ওই ভার্সিটি ভর্তির যে সার্কুলারটা দেয়া দেয় সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম তো আমি মানে ওইখানে পরীক্ষা দিলামই না। তখন ঢাকা ভার্সিটিতে ফর্ম কিনি, রিক্সা চালায় চালায় ঢাকা ভার্সিটির জন্য ফর্ম কিনি, জাহাঙ্গীরনগর ভার্সিটির ফর্ম কিনি, আর জগন্নাথ ভার্সিটির ফর্মটা আমি কিনতে পারি নাই, আমার কাছে টাকা ছিল না
এই কারণে।
হ্যাঁ, তো এর মধ্যে আমরা আবার ওই অ্যাডমিশন কোচিং এর জন্য তো আমি ওইখানে ভর্তি হব, টাকা ছিল না। তো হাফেজ ওর মামা বিদেশ থাকতো, ওর মামারে ফোন দিয়ে 20,000 টাকা নিছিল, সেই টাকা দিয়ে আমি আরো দুইজনে 7,000 টাকা করে ভর্তি ছিল তখন, দুইজনে ভর্তি হইলাম ওই ভর্তি কোচিং এ।
আচ্ছা,
এই ভর্তি কোচিং করা শুরু করি। তো আমরা 3 দিন কোচিং করতাম আর বাকি 4 দিন রিক্সা চালাইতাম
দুইজনে
দুইজনে। তো ওই রিক্সার যে গদি ছিল, সিটটা ছিল, ওই সিটের নিচে জায়গা আছে, ওইখানে বইটা রাখতাম, কোচিং এর বইটা, যখনই সময় পাইতাম ওই বইটা পড়তাম, আর যখন প্যাসেঞ্জার পাইতাম প্যাসেঞ্জার নিয়ে টানতাম। বইটা আমাদের সাথে সবসময় ছিল, এই সাগরে যে ম্যানেজার মামা যেখানে বসতো ওইটার সামনে একটা বেঞ্চ আছে, ওইখানে বসে বসে পড়তাম ওই আলোতে। তো উপরে লাইট জ্বালায় পড়তাম, তো ধমক দিত, তো এইভাবেই চলতো। যে বাড়িতে খাওয়া দাওয়া করি ওই বাড়িতে খাইতে যাই, মানে মেসে যে মহিলা খাওয়া দাওয়া করায় আমাদেরকে, উনি তো ভাড়া থাকে একবার ওই বাড়িতে, ভাড়া থাকা তারপরে আমাদেরকে খাওয়ায়। তো ওই ওনার যে বাড়িওয়ালি, বাড়িওয়ালা রফিক ভাই আর রফিক ভাইয়ের ওয়াইফ ভাবি, তো ওনারা আমাদের হাতে বইটা দেখে, একদিন বইটা দেখা তখন আমারে ডাক দেয়, বলতেছে তোমার হাতে বই কিসের, তুমি তো রিক্সা চালাও, রিক্সা চালাও এখানে খাইতে আসো, কিন্তু বই দিয়ে কি করো তুমি। তখন আমি আমার সমস্ত গল্পটা এইভাবে বললাম। বলার পরে ওই বাড়িওয়ালি ভাবি উনি আমাকে বলে যে ঠিক আছে তুমি চালাইতে থাকো, দেখি কি করা যায়। তো এর মধ্যেই আমাদের দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। 6 মাস পরে ওনার ছেলে মেয়ে ছিল দুইজন, একজন হৃদয় তখন ক্লাস 7 এ পড়তো, আর ওনার মেয়ে ছিল একটা রিয়া, তো সে পড়তো ক্লাস 3 তখন। তো এই দুইজন যে আমাদের বললো যে তুমি এক কাজ করো, সন্ধ্যার পরে একটু আইসো, তো তো আমার ছেলের হৃদয়ের কালকে অঙ্ক পরীক্ষা, তুমি কয়টা অঙ্ক একটু দেখাই দিয়ে যাও।
তখনও তো আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হননি?
ভর্তি হইনি,
শুধু ফর্ম তুলে রেখেছেন।
ফর্ম তুলে রেখেছি,
কোচিং করছেন।
হ্যাঁ,
তখন রিক্সা চালান?
তখন রিক্সা চালাই।
আচ্ছা,
তো সন্ধ্যার পরে আমি কি করলাম, রিক্সা চালানো বাদ দিয়া সন্ধ্যার পরে ওই অবস্থায় সারাদিন রিক্সা চালাইছি, ওই সিরা সাত নিয়া ওইভাবে আর কি। তো ওই অবস্থায় গেলাম বাসায়, বাসায় যাওয়ার পরে হৃদয়কে ডাক দিয়ে বললো হৃদয় বইটা নিয়ে আয়তো, অঙ্ক বইটা নিয়ে আয়তো, তোর দ্বিতীয় সাময়িক পরীক্ষা অঙ্ক বইটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে বললো তোর কোন কোন অঙ্কের সমস্যা হয় আর একটু দেখা, ও দেখাই দিবে। তো আমি ওই সিলেবাসটা বাইর করলাম, বাইর করার পরে দেখলাম যে কয়টা অনুশীলনী আছে, সব কয়টা অনুশীলনী বাইর করি, সবগুলো অনুশীলনীতে যে কঠিন কঠিন অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো দেখি দাগানো।
আচ্ছা,
আর ও আমারে বলে যে এই অঙ্কগুলো আমি পারি না।
মানে
আমি এই জিনিসটা দেখার পরে মানে এইটুকু আন্দাজ করতে পারলাম যে মানে আমাদের টেস্ট করতেছে যে আমি কতটুকু পারি।
ওকে,
তো আমাদের বললো এই সব অঙ্ক করে দেন স্যার। তো আমি অনুশীলনী বাইর করতেছি, আমি করাইতেছি, আমার তো আবার ওই যে আগের থেকে পড়ানোর অভ্যাস ছিল।
জি,
তো আমি সবগুলো অঙ্ক ওরে কইরা দিই। অঙ্ক কইরা দেওয়ার পরে ওর আব্বু ওর মা দুজনে খুব খুশি হয়। পরের দিন আমারে বলে যে শাওন, তোমাকে আর রিক্সা চালাইতে হবে না, তুমি এক কাজ করো, ওদেরকে পড়াও ওদের দুজনে, আর তোমার যে এখানে প্রতিদিন 60 টাকা খাবার বিল, মাসে তো 1800 টাকা আসে, 1800 টাকা আমরা দিয়া দিব, নে তোমার আর রিক্সা চালাইতে হবে না, খাবার বিল আমাদের, তুমি বিনিময়ে ওদেরকে পড়াইবা।
ওকে,
তো আমি তো বললাম যে ঠিক আছে, আমি যদি রিক্সা না চালাই তাহলে তো ওই গ্যারেজ আমারে থাকতে দেবে না।
রাইট,
আমি না হয় আমার খাওয়ার ব্যবস্থাটা হইলো, কিন্তু আমার থাকার ব্যবস্থা, আমি কিভাবে থাকবো কোথায়, আমার তো থাকারও একটা পজিশন লাগবে। তখন হৃদয় মায় বললো ঠিক আছে, এই ব্যবস্থাটা করতেছি, তার আগ পর্যন্ত তুমি ওইখানে থাকতে থাকো, রিক্সা চালাইলে চালাও, কিন্তু রাত্রে চালায়, দিনের বেলায় যাতে চালায় না, কেউ যাতে না বলে যে হৃদয় স্যার রিক্সা চালায়, এই কথাটা যাতে কেউ না বলতে পারে।
ওকে,
তুমি রাত্রে রিক্সা চালাও কিন্তু দিনে চালায় না, আর ওইখানে থাকতে থাকো। তো এরই মাঝখানে ওই রিক্সা গ্যারেজের পাশেই সাব্বির নামের একটা ছেলে ছিল, ওর সাথে মানে ওই বৈশা বৈশা মাঝে মাঝে গল্প করতাম। ও তখন 5-6 এ পড়ে আমার মনে নাই সঠিক। তো ওরে বললাম যে সাব্বির তুমি কোচিং এ পড়ো, ক হ। তো আমি বললাম তোমার স্যাররে বইলো যদি অঙ্ক টিচার লাগে তাহলে আমাদের জানি বলে। ও বললো ঠিক আছে বলবো নে। তো ও কি করলো, ওই কোচিং এ যায় স্যারের সাথে বললো যে আপনাদের অঙ্ক স্যার লাগলে বললেন, আমার কাছে একজন ভালো স্যার আছে, ভালো পড়ায়। তো ওই সাব্বির নামক ছেলেটা ওইখানে যায় বললো। তারপরে আমি ওই পড়াইতেছি, এর 6 মাস পার হয়ে যাওয়ার পর মানে ওই এক দেড় মাস না 15-20 দিনের ভিতরেই মানে হৃদয়ের মায় বললো যে শাওন তোমার জন্য একটা সুখবর আছে, হৃদয়ের চাচাতো বোন আফসানা,
জি,
ও তখন ক্লাস 8-এ পড়ে, বললো যে ওরে পড়াও, ওই পড়ানোর বিনিময়ে তোমার 700 টাকা মাস দিবে। বললাম 700 টাকা? পরে কয় তুমি একটা মেস ভাড়া করো যেখানে ওই বেচেলাররা থাকে, তো ওই মেসে থাকো, তোমার ওই 700 টাকায় থাকা হয়ে যাবে।
আচ্ছা,
তো আমি মেসটা ভাড়া করলাম। তো ওই মেসে ভাড়া ছিল তখন 1500 টাকা, এক রুমে আমরা তখন 5 জন থাকতাম, 300 টাকা ভাড়া মাত্র, 5 জন গাদাগাদি করে থাকতাম একদম সোয়া লেভেল। তো 300 টাকা ভাড়া ওইখানে যাইতো, 400 টাকা আমার থাকতো, আর খাওয়া দাওয়া তো ওনারা মিটমাট করে দিল। তো এইভাবে ওই আমার রিক্সা গ্যারেজটা ছাড়া হয়। ছাড়ার কিছুদিন পরেই ওই সাব্বির এসে বলে যে ভাই আপনারা তো কোচিং এ যাইতে বলছে স্যারে, ও বললো যে সিবি টিভি নিয়ে যাইতে বলছে। তো সিবি করলাম, সিবিটা কইরার পর ওর সাথে নিয়ে গেলাম কোচিং এ। কোচিং এ যাওয়ার পরে তো ওইখানকার যে প্রিন্সিপাল স্যার ছিল, প্রিন্সিপাল স্যার আরো দুজন স্যার ছিল, কামিনী স্যার সজল স্যার, তো ওনারা আমারে দেখে আমার পায়ের থেকে মাথা পর্যন্ত শুধু দেখে তাকায় আছে, মানে দেখতে ছোটখাটো তখন আমি, আর হ্যাংলা কালো, মানে রিক্সা চালায় কালো হয়ে গেছি, এমনিতে কালো। তো বলতেছে আপনি কিসে পড়েন? তো আমি বললাম যে আমি তো এই এসে ভর্তি হই, এডমিশন দিতেছি ভার্সিটিতে, আলিম পাস করে আসছি মাদ্রাসা থেকে, তো ভার্সিটিতে এডমিশন দিতেছি, দেখি কোনটায় চান্স হয়। তো ওই অবস্থায় তো ঠিক আছে, বলতেছে আপনি কি ক্লাস 9-10 এর অঙ্ক করাইতে পারবেন? আমি বললাম হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, আর আপনাদের যদি কোনো সন্দেহ মানে ডাউট থাকে তাহলে আমাদের আপনি পরীক্ষা করতে পারেন, 2-3 দিন ক্লাস আমার এমনি নিতে পারেন, যদি তাতে পছন্দ না হয় আমার না করে দিতে পারেন, সমস্যা নেই, আমি ফুল কনফিডেন্স। তো বলতেছে ঠিক আছে তাহলে আপনি আগামী শুক্রবারে সকাল 9টার দিকে আইসেন। পরের দিন শুক্রবারে আমি তো গেলাম, ওইখানে যাওয়ার পরে আমার দিল ক্লাস 8-এর অঙ্ক করাইতে, ক্লাস 8-এর আপনার ওই 2.3 মানে পাটিগণিতের ওই অঙ্কগুলা, সুদাসলের অঙ্কগুলা করাইতে দিল।
আচ্ছা,
তো আমি এখানে এই সুদাসলের অঙ্কটা করাইতে একটা রুমে ঢুকলাম, যে রুমে আমার করাইতে দিল এই রুমের দুই পাশে 2টা রুম আর সামনে আরেকটা রুম আছে। তো দুই পাশে 2 রুমে সজল স্যার, কামিনী স্যার, আরেক পাশে এই পাশে প্রিন্সিপাল স্যার দাঁড়ায় আছে, মানে ওনারা জাস্ট আমাকে দেখতেছে যে আমি কেমন পড়াই। তো আমি এখানে করাইলাম, সবগুলো অঙ্ক ঠিক মতো করাইছিলাম, কিন্তু একটা অঙ্কে যে আটকা খাইছিলাম যেটা সচরাচর হয়ে যায় আর কি, তারপরে একবার কাটা দেওয়ার পরে সেকেন্ড টাইম করে দিয়েছিলাম অঙ্কটা। তো ওনারা দেখার পরে ওনাদের পছন্দ হয়, বলে ঠিক আছে আপনি কালকে থেকে আইসেন, আপনি জয়েন, আমার এখানে অঙ্ক টিচার হিসেবে রেখা দেয়।
আচ্ছা,
তো আমি অঙ্ক করাইতে থাকি, জনপ্রিয়তা লাভ করি অনেক, মানে সবার কাছ থেকে যাই হোক যেভাবেই হোক আমার আগের থেকে অভিজ্ঞতা আছে কিভাবে স্টুডেন্ট ধরে রাখতে হয়। তো সব মিলাই ছিল, আমি তো সবার সাথেই ভালোভাবে পড়াশোনা করতেছি, এই পড়াইতেছি। তো এর মাঝখানে সাকিব নামের একটা স্টুডেন্ট আছে, ও আমারে বলল যে স্যার আপনি আমারে বাসায় পড়ান, কোচিং এ তো আছি স্কুলেও আছে, আপনি আমারে বাসায় অঙ্ক করান। তো আমি বললাম বাসায় অঙ্ক করাবো, পরে বললো হ্যাঁ আমার কোচিং থেকে বইলা দিছিল যে বাসায় কোনো টিউশনি নিলে আমাদেরকে আগে জানাইতে হবে। তো আমি বাসায় টিউশনি নিলাম, নেওয়ার পরে সাকিব রে পড়াই বাসায়, আর ওর বোন আছে একটা, ওর বোনেরও পড়াই, ইনকামটা বাইরে গেল।
তখন তো রিক্সা বন্ধ, মানে
রিক্সা টোটালি বন্ধ।
ওকে,
তখন আমার এর ভিতরে আমি ওই ঢাকা ভার্সিটির রেজাল্ট হইলো, ঢাকা ভার্সিটিতে আমার চান্স হয় নাই, জাহাঙ্গীরনগরে রেজাল্ট হইলো, চান্স হইলো না, জগন্নাথের তো ফর্ম তুলিই নাই, আর ঢাকার বাইরে তো পরীক্ষা দেবো দূরের কথা, ফর্ম কিনবো দূরের কথা, মানে যাওয়ার যাতায়াতের খরচটাই তো ছিল না, অন্য কোথাও আমি মানে অ্যাপ্লাই করিও নাই। তো অবশেষে বাকি রইলো শুধুমাত্র একটা অপশন, জাতীয় ভার্সিটি। তা আমি ওরে বললাম যে আমি তিতুমিরে অ্যাডমিশন দেবো, হাফিজরে আমার বন্ধু যেটা, ওরে বললাম আমি তিতুমিরে অ্যাডমিশন দেবো, পরে বলতেছে যে এটাই তো আমাদের সেকেন্ড চান্স, এখানে যে অ্যাডমিশন দিবি এখানে যদি চান্স না হয় তাহলে তো তুই আর অনার্স করতে পারলি না, কারণ ঢাকা ভার্সিটিতে জগন্নাথমিরে তো তারাই পরীক্ষা দেয়, যারা হচ্ছে ওই ঢাকা ভার্সিটি ও মুখ টু মুখ পরীক্ষা দিতেছে সবাই মিলে তো এখানেই পরীক্ষা দেয়, ওরা ওইখানেও দেয় এখানেও দেয়, তো এর ভিতরে কি তোর চান্স হবে? আমি বললাম আমার চান্স হোক চাই না হোক আমি এখানেই পরীক্ষা দেবো, আমি ঢাকা ছেড়ে কোথাও যাবো না, যদি আমার চান্স না হয় আমি ডিগ্রি করবো, কিন্তু তারপরে আমি এখানেই পরীক্ষা দেবো, ঢাকায় যেহেতু একবার আসছি আর আমার ভাইয়ের কথা ঢাকায় যে শোয়ার জায়গা করতে পারে সে অনেক কিছু করতে পারে, তো আমার ওই কথাটা মনে রেখা আমি ওরে বললাম আমি এখানে পরীক্ষা দেবো। ও চলে গেল আবার সেই টাঙ্গাইল কোর্টের সাদত কলেজ, ওইখানে পরীক্ষা দিল।
ওকে,
এই তিতুমিরে পরীক্ষা দিলাম, তিতুমিরে আমার চান্স হইলো। আমার ইচ্ছা ছিল আমি ওই ইয়ানে পড়বো, ইংলিশে অনার্স করবো, এটা আমার মানে ইচ্ছা ছিল, কিন্তু আমি আসলে ইংলিশে অনার্সটা মানে হই নাই, কি জন্যে যে বন্ধু বান্ধবরা বলতেছে তুমি যদি ইংলিশ নিয়ে অনার্স করো তাহলে তোমার ইংলিশ প্রাইভেট পড়তে হবে, আর তুমি তো প্রাইভেট পড়াও তাহলে তুমি ইংলিশ নিয়ে অনার্স করতে কইরা বের হইতে পারবা না, দেখা যাবো যে এক দুই বছর পরে তোমার অনার্সই বাদ হয়ে যাবে, তুমি ইংলিশ না নিয়ে ভালো একটা সহজ সাবজেক্ট নাও। বন্ধু বান্ধবরা সবাই এই বুদ্ধিটা দেওয়া শুরু করলো।
তুমি আপনার চান্স হলো?
হ্যাঁ, তুমি আমার চান্স হলো, আমি সমাজকর্ম সাবজেক্টটা নিলাম।
কত সালে ভর্তি হলেন?
আমি ভর্তি হলাম 9-10 সেশনে, 2009-10 যাতে আমার লেখাপড়াটা চলে, যাতে লেখাপড়াটা বাদ না হয়। আমার তো ভয় একটাই যে আমার লেখাপড়া যেভাবে হোক লেখাপড়া চালাইতে হবে, তো আমি টিউশনই করি আর এই লেখাপড়াটা চালাইতেছি। তো এর মধ্যে আবার ওই যে হৃদয়ের যে আম্মু, হৃদয় দিয়া ওনার আম্মু আমার হাতটা একদিন দেখে, তো আমি ওই মেসে খাইতে বসে খাইতেছি, খাওয়া দাওয়ার একটা পর্যায়ে একদিন উনি বলে যে তুমি ওই মেসে খাওয়া দাওয়াটা বাদ দাও, তুমি আমাদের বাসায় খাও, এখানে খাওয়া দাওয়াটা খুব কষ্ট, তো আমাদের বাসায় খাও। আমি ওনাদের বাসায় আবার খাওয়া দাওয়া শুরু করি, তো বাসায় খাওয়া দাওয়া করি, একদিন আমার হাতটা উনি খাওয়ার সময় হাতটা ফলো করে, হাতটা দেখে, দেখার পরে হাতটা এরকম হয়েছে কিভাবে, তো হাতের গল্পটা আমি আগে বলি নাই ওনাকে, আমি জাস্ট শুধু বলছিলাম যে এতিমখানার একটুকু। তো হাতটা দেখার পরে বলে যে তাহলে এইটা চিকিৎসা করা যায় না, বললাম আমি তো জানি না চিকিৎসা করা যায় কিনা, কখনো আলাপও করি নাই। তো উনি একটা ডাক্তারের সাথে আলাপ করে, আলাপ কইরা আবুল কালাম নামের একজন ডাক্তার ওনার সাথে আলাপ কইরা চিকিৎসার ব্যবস্থা মানে জিজ্ঞাসা করে কত টাকা খরচ হইতে পারে, তো 10-12 হাজার টাকার মতো নাকি উনি চায়। চাওয়ার পরে ওনার মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করে একটা ওই ডিসপেন্সারিতে, যে ওষুধ বেশ বিক্রি করে যে ওটার ভিতরে যে একটু জায়গা থাকে, তো ওইখানে শোয়ায় আমার এই হাতটা একবার চিকিৎসা করায়। কিন্তু আমার হাতটা চিকিৎসা যখন করায় তখন আমার আঙ্গুলটা এখানে কাটা দেয়, কাটা দেওয়ার পরে হাতটা সোজা হয়, কিন্তু সোজা হওয়ার পরবর্তীতে দেখি দুদিন পর থেকে আবার দেখি আঙ্গুলটা বাঁকা শুরু হয়, মানে ওই যে রক্তটা শর্ট পড়ে, এই রক্তটা শর্ট হওয়ার কারণে এই হাতের হাতটা আর সোজা থাকে না, আবার চাইপে আসে। তো এরপরে দেখা যায় যে হাতের এই আঙ্গুলের আগা দুইটা মানে মরা যাওয়া অবস্থা থাকে। তো আবুল কালাম ডাক্তার উনি মনে হয় অনভিজ্ঞ ছিলেন, তো উনি আমার ওই উত্তরা জোশীর মধ্যে ওইখানে একটা ক্লিনিকে নিয়ে যায়, আলাপ করায়। তো উনি আমার হাতটা আবার দেখে, উনি ট্রিটমেন্ট করে। ওনার ট্রিটমেন্টে হাতটা এখন আঙ্গুলটা টিকে আছে ঠিকই, কিন্তু ওই অনুভূতিটা মনে হয় 10% অনুভূতি নাই এটার ভিতরে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। একটা কথা আছে যে কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কি, এরকম কথা আমরা গ্রাম বাংলার শ্লোক হিসেবে দেখে থাকি, অনেক সময় শুনে থাকি। আজকে সেরকম একটা কষ্টময় জীবনের গল্প, কিন্তু আনন্দের খবর হচ্ছে এত কষ্ট, এত নিপীড়ন, এত অন্যায়, খাবারের জন্য এত এত কষ্ট, তারপরও শিক্ষা ছাড়েনি সে। এবং সে গল্পের যে জায়গায়, সে জায়গায় হচ্ছে 2009-10 সেশনের ঢাকার তিতুমির কলেজের সমাজকর্মের প্রথম বর্ষের ছাত্র, প্রথম সেমিস্টার পড়ছে। এই গল্পের এই জায়গায় আছি আমরা। এখান থেকে আমরা বাকি পার্টুকুতে ফিরতে চাই। রাত একটার টাইম সে খাবার সঙ্গে সঙ্গে আমাদের এই ছেলেটিকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে আরজে কিবরিয়া নামে পেজটি পাবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি যারা সারাদিন রোজা রেখে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন। ক্লান্তি আপনার এখনো ঘুমের রাজ্যে নিয়ে যেতে পারেনি, এই অনুষ্ঠানটি জেগে জেগে শুনছেন, ভালোবাসা দিয়েছেন অনুষ্ঠানটির প্রতি, সেজন্য আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। এবং একই সাথে দোয়া করছি, শুভকামনা জানাচ্ছি যারা এই অনুষ্ঞানটি শেষে সেহে রেখে ঘুমোতে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে।
Presents Hello 8920 Close Up, the closer the better.
সময় রাত একটা। প্রিয় শ্রোতা, সবাইকে আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে রয়েছে আলী হোসেন শাওন, তার জীবনের গল্পে তার কাছে আবারও ফিরছি। আর একটি কথা, যারা ওকে দেখতে চান আমাদের ফেসবুকে চলে আসবেন, যারা ওর মতো করে জীবনের গল্প বলতে চান তারা ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। ফোন করার পরে আপনি যে নির্দেশনা পাবেন সে অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আলী হোসেনের কাছে। আলী, তারপর
আমাকে ওই আবুল কালাম ডাক্তার স্যার আমাকে ওই জসীমউদ্দিন নিয়ে গেলেন। তো ওনার ট্রিটমেন্টে মোটামুটি আমার আঙ্গুলটা মানে ভালো হইলো, কিন্তু অনুভূতি লেস। তখন মনে হয় 30% অনুভূতি পাইতাম না, 70% পাইতাম। এখন আমি ওই 90% পাই, 10% পাই না।
মানে আপনার এই দুটো আঙ্গুল মূলত কোনো কাজে লাগে না?
দুটো আঙ্গুল কোনো তো হ্যাঁ কাজে লাগে না আমার। ওই লিখতে গেলে দেখা যায় যে এই যে দুটো আঙ্গুল নিচে পড়ে আছে, আমি লিখতেছি।
আচ্ছা,
তো খাইতে গেলে দেখা যায় যে অনেক কষ্টে খাইতেছি,
খাওয়াটা খুব কষ্ট করে
খেতে হয়। যেমন আমি যদি ওই কোথাও ধরি কোনো কিছু, দেখা যায় যে আমি হাত টান দিচ্ছি কিন্তু আঙ্গুল দুইটা বাইজা আছে, মানে তখন দেখা যায় যে ওই ছেড়া যাওয়া অবস্থা। তো এইভাবেই উনি আমার যে চেষ্টা করছিলেন অনেক, হৃদয়রাম্মু নিজের টাকা দিয়া আমাকে চেষ্টা করছিলেন যে আমার যাতে হয়। ওনাকে স্পেশালি অনেকভাবে ধন্যবাদ, কারণ ওনার কারণে হয়তো বা ঢাকা শহরে আমার এই রিক্সা চালানোটা বন্ধ হয়েছে। উনি যদি বন্ধ না করতেন হয়তো বা হইতো না, ওনার ঋণ আমি শোধ করতে পারবো না। আর সে টাকাটা আমি এখনো ওনাকে দিই নাই।
তিতুমিরের জীবনটা আমি শুনতে চাই একটু, কারণ আপনি তিতুমিরে এখন আমি যতদূর জানি যে আপনি অনার্স ফাইনাল ইয়ারে আছেন।
তো তিতুমিরে ফার্স্ট ইয়ারে ভর্তি হইলাম। ফার্স্ট ইয়ারে দেখা যায় আমি ক্লাস করতে আসি, ফার্স্ট ইয়ারে প্রথম ক্লাস করতে আসি, ওই টিউশনি গুলা অফ করে কোচিং গুলা অফ করে দিয়া। তো ক্লাস করি, তো এক বছর এইভাবে ক্লাস করলাম, আসলাম গেলাম, কিন্তু তাতে আমার ওই খরচটা মানে কোনো মতে চললো। দেখা যায় যে ঋণ করতেছি, মাঝে মাঝে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার সময় আমি যখন মানে ওই পরীক্ষা পাশ করলাম, ভর্তি হব, তো ভর্তি হওয়ার সময় যে আমার যে টাকাটা লাগে, কিছু টাকা লাগে 2-4 হাজারের মতো, তো এই টাকাটা আমি কোথা থেকে পাবো? তখন আমি আমার বাড়িতে ফোন দিলাম, আমার ওই বড় ভাই শাহজাহান ভাইকে ফোন দিলাম যে ভাই আমার তো মানে চান্স হয়েছে, কিন্তু আমার তো টাকা নাই, ভর্তি হবো কোথা থেকে আমি, তো আমার এই ভর্তির টাকাটা কেমনে কি করবা? তখন আমার ওই বড় ভাই শাহজাহান ভাই, সে আবার ওই আলাদা খায়, আমাদের থেকে একটু আলাদা, আমরা 4 ভাই আর মাকে নিয়ে আলাদা খায়, আর সবাই আলাদা আছে। আর শাহজাহান ভাই আমাকে 2000 টাকা দেয়, 2000 টাকা দেয়, বলে যে তুই ভর্তি হ, তো এই টাকা আর ফেরত দেওয়া লাগবে না। তো সেই বড় ভাই 2000 টাকা দিছিল, ভর্তি হইলাম, আসলাম। আসার পরে আমি ওই ফার্স্ট আমার চয়েস সাবজেক্ট দিছিলাম একটাই, ইংরেজি। তো ভাইভাতে গেলাম, যাওয়ার পরে ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি তো ইংরেজি নিতে চাই, ম্যাডামের সাথে আমি এখানে বসে পরামর্শ করছি একটু, বললাম যে আমি তো ইংরেজি নিতে চাই, কিন্তু আমি আসলে ইংরেজি ই করতে পারি না, এই প্রাইভেট পড়তে পারবো না। ওরা বলে তুমি প্রাইভেট পড়তে না পারলে তুমি ইংরেজি নিও না, তোমার সেকেন্ড চয়েসটা দাও। তো ওনারাও আমাকে একই পরামর্শ দেয় যে তুমি সেকেন্ড চয়েস দাও, তুমি ইংরেজি নিয়ে শেষ করতে পারবে না, ইংরেজি নিলে তোমার প্রাইভেট পড়তে হবে, তুমি পড়ায় প্রাইভেট পড়তে পারবে না, সেই সময়টা হবে না। তো আমি তখনই সমাজকর্মটা নিয়ে নিই, তারপরে খেলখেতে থাকি, এখানে টিউশনি করি, একে একে টিউশনি আমার বাড়তে থাকে।
কতগুলো টিউশনি করো?
এখন 2-3টা টিউশনি করি, তাতে আমার ওই থাকা খাওয়া প্লাস খরচ যেটা এটা চলে, কিন্তু ওই বাড়তি টাকা যে থাকা সেটা থাকে না। কিন্তু তারপরেও আরামসে দিনকাল চলতেছে আমার।
2-3টা টিউশনি বলতে কয় টাকা থাকে আপনার প্রতি মাসে?
প্রতি মাসে আমি 6-7 হাজারের মতো টাকা পাই,
এই টাকা দিয়ে আপনার থাকা,
এই টাকা দিয়ে আমার থাকা খাওয়া একটা খাওয়া দাওয়া করি, ওখানে 3000 টাকা দিতে হয় প্রতি মাসে, রুম ভাড়াটা আছে, রুম ভাড়া দেওয়ার পরে আর বাকি টাকা দেওয়া ওই যে ওই খরচটা,
নিজের পার্সোনাল খরচ। যে মা আপনাকে পিটিয়ে লেখাপড়ার জন্য এত কিছু করে সেই মাদ্রাসায় নিয়ে গিয়ে রেখে এসেছিল চুরি করে, মার সঙ্গে যোগাযোগ আছে?
হ্যাঁ, মার সাথে যোগাযোগ আছে, আমি কালকে মাকে ফোন দিয়েছিলাম।
ওকে, আপনি এখন অনার্স ফোর্থ ইয়ারে পড়ছেন তিতুমিরে। হ্যাঁ, আপনাকে অফকোর্স আল্লাহ তো অনেক ভালো রেখেছে আগের তুলনায়, কারণ সেই জায়গার তুলনায় আপনি এখন অনেক ভালো আছেন, তাই না?
আলহামদুলিল্লাহ।
কিন্তু জীবনে যে কষ্টটা আপনি করেছেন সেটা তো অতুলনীয়, এবং সামনে আরো হয়তো বা করতে হবে ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য, এখনো করছেন। ইনফ্যাক্ট কি চিন্তা করেন, ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা হয়, ভবিষ্যতে স্বপ্ন আছে কি, এটা হতে চান ওটা হতে চান?
ভবিষ্যতে আমি আসলে পড়াশোনাটা শেষ করে আমার আল্লাহ তাআলা যেভাবে নেই চাকরি বাকরি, এটাই তো
চাকরি বাকরি তো অফকোর্স, কিন্তু চাকরি তো বিভিন্ন রকমের চাকরি আছে, থাকে না একটা নিজের গোল থাকে না, স্বপ্ন থাকে?
আমার আসলে স্বপ্ন বলতে কিছু নাই, আমি আসলে পড়াশোনার দিকে মনোযোগ দিছিলাম এটাই।
কিন্তু আপনার স্বপ্ন থাকা উচিত, স্বপ্ন না থাকলে আপনি এত কষ্ট করে যে লেখাপড়া করেছেন সেই লেখাপড়ার মূল্য পাবেন না। আপনার কি মনে হয় আপনার গ্রামে সবচেয়ে ধনবান ব্যক্তি কে আপনার জানা মতে, আপনার এরিয়াতে, সে কি করে, বিজনেস করে নাকি সে চাকরি করে?
সে বিজনেস করে, এই এলাকায় ব্যবসা
করে।
হ্যাঁ,
আপনি আপনার জানার মতে এই রকম কোন ব্যক্তি যাকে আপনি, সে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছে প্লাস হচ্ছে ক্যারিয়ার হিসেবে সে খুব ভালো একটা জব নিয়েছে, এই রকম কোন একজন ব্যক্তিকে আইডল হিসেবে চিন্তা করেন? আপনি ইংলিশ যেটা চুজ করেছিলেন আপনার পড়াশোনা করার জন্য, দ্যাট ওয়াজ বেস্ট সিলেকশন, কিন্তু আপনি যেহেতু হয়েছে আপনার ইকোনমিক স্ট্যাটাস, আপনার সময় সবকিছু মিলিয়ে আপনি ওটা এফোর্ড করতে পারবেন না, যে কারণে আপনাকে যে সাজেশনটা দিয়েছে সেটাই বেটার সাজেশন ছিল। সমাজকর্ম খুব ভালো একটা সাবজেক্ট এবং সেই জায়গা থেকে আপনার খুব ভালো স্কোপ আছে, কিন্তু আপনি যখন অনার্স পাস করে বেরোবেন কতদিন আপনি টিউশনি করবেন? মাস্টার্স যখন কমপ্লিট করে ফেলবেন, আর মাত্র 1-1.5 বছরের কাহিনী, আপনি কতদিন টিউশনি করবেন? তারপরে তো আপনার একটা ক্যারিয়ারে যেতে হবে, বিসিএস করার চিন্তা হয় কখনো মাথায়?
হ্যাঁ অবশ্যই, আমার এটা, হ্যাঁ বিসিএস এর গোলটা আমার আগের থেকে, লক্ষ্যটা বিসিএস এর চিন্তা। আমার ওই ফ্রেন্ড হাফিজউদ্দিন যে শান্ত, ও আমাকে সবসময় বলে তুই প্রিপারেশন নে, তুই বিসিএস করবি, তুই প্রিপারেশন নিয়ে বিসিএস করবি, তুই ইনশাল্লাহ বিসিএস করতে পারবি। কিন্তু আসলে ইদানিং আমি ওই প্রিপারেশনটা নিতে চাই, কিন্তু ওই যে টিউশনের ফাঁকে আমার ওই বিসিএস এর পড়াশোনাটা হয়ে ওঠে না। যেমন ওই ক্লাস টেক্সট বই যেগুলো আছে, এই বইগুলাই পড়ার সময় পাই না তেমন ভাবে, আমি বিসিএস এর
বিসিএস এর জন্য অবশ্যই আপনার খুব ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত। আপনি তো সাকসেস, আপনি সেই জায়গা থেকে আপনি অনেক বড় একজন সফল মানুষ, কিন্তু আপনার সাফল্যের সেদিনই চূড়ান্ত হবে যেদিন আপনি বিসিএস, যদি আপনি বিসিএস টার্গেট থেকে থাকে তাহলে বিসিএস করে ভালো একটা গভর্নমেন্ট অফিসার হতে পারেন, সেদিনই আমরা বলতে পারবো যে না, আমাদের সেই আলী হোসেন শাওন শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। সুতরাং এখনই হায়েস্ট টাইম আমি মনে করি, অনার্স ফাইনাল ইয়ার দিচ্ছেন আপনি, অনার্স এর পরপরে বিসিএস এর সুযোগ আসে, প্রত্যেকটা সুযোগকে প্রপারলি ইউজ করা এবং প্রপারলি বিসিএস এর জন্য উঠে পড়ে লাগা।
আমার এখন একটাই টার্গেট এখন বিসিএস
ইনশাআল্লাহ, এবং আপনি বিসিএস অনেক ভালো করবেন, অনেক ভালো করবেন, আমাদের জন্য অনেক, আমরা আমাদের আমাদের পক্ষ থেকে অনেক দোয়া থাকবে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আলী হোসেন শাওনের জীবনের গল্প। আমরা এখানে এমন একজন আলী হোসেনকে তুলে নিয়ে এসেছি, আমরা বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশে প্রান্তিক সমাজে এরকম লাখ লাখ আলী হোসেন আছে যারা অকালেই শৈশবে ঝরে যান, পরিবারের অর্থনৈতিক দৈন্যদশার কারণে, পরিবারের কি বলা যেতে পারে এফোর্ট না করার সামর্থ্যের কারণে এইসব ছেলে মেয়েগুলো হয়তো ভবিষ্যতে খুবই 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 নিম্নমানের জীবনযাপন করেন, দিনমজুর হয়ে যান। কিন্তু একজন আলী হোসেনকে আমরা এনে দেখিয়ে দিয়েছি যে আপনি চাইলেই এরকম একজন আলী হোসেন হতে পারেন, এবং একজন আলী হোসেনকে আমরা একদম অসামান্য এবং একেবারে আনটাচ লেভেল থেকে এখানে প্রেজেন্ট করিনি। হয়তো এর চাইতেও দরিদ্র অবস্থা থেকে একটা মেয়ে কিংবা একটা ছেলে এসএসসিতে গোল্ডেন পায়, এসএসসিতে এ প্লাস পায়, ইন্টারে গোল্ডেন পায়, খুব ভালো রেজাল্ট করে, সেরকম এক্সাম্পল লাখে একটা। আমরা এই লাখে একটার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আমাদের শুধু একজনকে এক্সাম্পল করলে হবে না, আমাদের এই 1,00,000 মানুষকে নিয়েই ভাবতে হবে। এই 1,00,000 মানুষই চাইলে আলী হোসেন হতে পারে, আমরা সেরকম একজন আলী হোসেনকে এখানে উপস্থাপন করেছি যে আলী হোসেন এমন কিছু করেছে তার এই প্রতিকূল অবস্থা থেকে যেটা চাইলে আপনি পারেন, কিন্তু ওই যে গোল্ডেন এ প্লাস পাওয়া কিংবা একজন সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট করে বের হয়ে আসা একেবারে মানে খুবই খারাপ অবস্থা থেকে, সেটা চাইলেই পারা যায় না, সেটার জন্য সেই ভাগ্য বিধাতা সবার জন্য দেন না। কিন্তু এই আলী হোসেন আপনি চাইলে হতে পারেন, সেজন্য চাই পরিশ্রম এবং সততা আর নিষ্ঠা। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই এবং তারপর আবারও ফিরে আসবো আলী হোসেনের কাছে, যারা লিখেছেন কমেন্টস করেছেন ফেসবুকে সেইসব কমেন্টস গুলো নিয়ে। আপনারা চলে আসতে পারেন ওকে দেখার জন্য, আমরা দিয়ে দিয়েছি ফেসবুকে ওর ছবি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920। প্লিজ ওখানে গেলে লাইক দিতে ভুল করবেন না।
ছাড় দে তোরে তা বলে ভাবনা করা চলবে না, তোর আপন জনে ছাড় দে তোরে তা বলে ভাবনা করা চলবে না, ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল ফলবে না, ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল ফলবে না, হয়তো রে ফল ফলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, ওতে বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, ওতে বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না, তোমার মুখের বাণী
আসবে ঘিরে বনে প্রাণী শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনে প্রাণী হয়তো তোমার আপন ঘরে পাশানে হিয়া গলবে না হয়তো তোমার আপন ঘরে পাশানে হিয়া গলবে না বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে তোরে বারে বারে খেলতে হবে হয়তো দুয়ার টলবে না তোরে বারে বারে খেলতে হবে হয়তো দুয়ার টলবে না হয়তো দুয়ার টলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল বলবে না ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল বলবে না হয় তোরে ফল বলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না
Close Up presents Hello 8920 Close Up The closer the better presents hello 8920 close up the closer the better
ওকে আলী হোসেন আমাদের লিসনারদের উদ্দেশ্যে যারা তখন জেগেছিল এই রমজানের রাতে অনেক কষ্ট করে আপনাকে শুনেছে এবং তারা হয়তো একটু পরে সেই রেখে ঘুমিয়ে যাবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এই লাখ লাখ শ্রোতাদেরকে
শ্রোতাদের উদ্দেশ্যে আমার বলার একটাই যে আমি যখন খুবই কষ্টে ছিলাম আমার বাবা আমাকে অনেক মারলো মারার পরে আমি যখন একটা পজিটিভ চিন্তা নিলাম যে আমি লেখাপড়া শেষ দেখে ছাড়বো লেখাপড়া করেই ছাড়বো তারপরে আমার জীবনে অনেক অনেক কষ্ট এসেছে অনেক অনেক স্ট্রাগল এসেছে আমি সেই সমস্ত স্ট্রাগল অতিক্রম করে আজকে এই পর্যায়ে এসেছি আমি এখনো সফল না তবু আমি যে পর্যায়ে আসি আমি মনে করি আমি অনেকটা সফল
তো
মনের চেষ্টা থাকলে এই সফলতার জায়গাটায় আসা যায় যদি আমি লিসেনারদেরকে বলবো যারা অনেক কষ্টে আছো অনেক আরামে আছো দেখো বাবা মা সবসময় লেখাপড়ার কথা বলে হয়তো লেখাপড়া করো না বাবা মা অনেক কষ্ট পায় তো এই কষ্টে থেকে যদি লেখাপড়া করা যায় তোমরা আরামে থেকে কেন পারবে না সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তোমরা লেখাপড়াটাকে আটকে ধরো এর বাইরে কিছু নাই যদি সম্মান পাইতে চাও যদি কোনো কিছু অর্জন করতে চাও তাহলে লেখাপড়াই একমাত্র অবলম্বন
প্রিয় শ্রোতায় এত সুন্দর কথা দিয়ে শেষ হোক আজকে হ্যালো 8920 বাকি সেগমেন্ট গুলো নিয়ে আমরা একটু পরেই ফিরছি আলী হোসেন শাওনকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আলী হোসেন শাওনের মতো যারা আছেন আমাদের এই সমাজে ছড়িয়ে ছিটিয়ে তাদের জন্য শুভকামনা থাকছে সবাই মিলে আমরা আমাদের সমাজটিকে এগিয়ে নিয়ে যাই একজন আলী হোসেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে সমাজে অনেকখানি অবদান রাখা হয় সমাজ এগিয়ে যায় কারণ আলী হোসেনের মতো অনেক অনেক ছাত্র আছে যারা অকালেই ঝরে যায় এবং তারা শেষ পর্যন্ত নিজের বোঝা হয় সমাজের বোঝা হয় এইসব আলী হোসেন যদি আপনি আপনার চারপাশে দেখেন তাহলে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা ধন্যবাদ জানাতে চাই যারা এরকম ভাবে প্রতিনিয়ত এইসব ছেলে মেয়েদেরকে পৃষ্ঠপোষকতা জানিয়ে যাচ্ছেন প্রিয় শ্রোতা আমরা ফিরছি বাকি সেগমেন্ট গুলো নিয়ে একটু পর
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
আমি আকাশ যে বেবি দুটো নষ্ট হয়েছে এখন কিন্তু রুমানা সাফার জন্য নয় কিন্তু তার স্বামী মালিকের জন্য আমার কথা এতটুকু
আমি মোহাম্মদ আরাফাদ্দিন হাসান বলতেছি রোমানাপুর জীবনের গল্প শুনলাম খুব কষ্ট পেলাম চিন্তা করতে পারলাম যে মানুষের জীবনে কত নির্মম কত বেদনার হতে পারে আমি আমার টিউশনির টাকা থেকে 100 টাকা আগামীকাল রোমানাপুর জন্য সাহায্য পাঠাবো আমি এখন সাহায্যতে নামাজ পড়ে রোমানাপুর জন্য এবং তার আদরের কন্যা প্রিয়ঙ্কার জন্য দোয়া করবো
আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমি সামান্য দর্জি কাজ করি। রোমনা নামের যে মেয়েটির গল্প শুনলাম খুবই দুঃখজনক। রোমা যদি কোনো আপত্তি না থাকে আমি ওর পাশে দাঁড়াতে চাই।
মাজিদুর রহমান, রোমানার গল্পটা শুনলাম, আমি তাকে মাসিক সহযোগিতা করতে চাচ্ছি, প্রতি মাসে আমি তাকে সহযোগিতা করতে চাই।
মোহাম্মদ মাসুদুর রহমান পাওটারি, রুমানের গল্প শুনিয়া বলতে হয় যে রুমানাকে এত জোর করে রুমানার স্বামী বিয়ে করলো, আমতারা কন্ট্রাক্টর নামে অনেক কলঙ্ক, আমরা একজন কন্ট্রাক্টর, এত খারাপ লাগে রুমানার প্রতি এবং ওর স্বামীর প্রতি ঘৃণা জমে। রুমানা যতদিন বাচ্চা থাকুক ওরে আল্লাহ সুখ শান্তিতে রাখুক।
আমার শাহ আলম, রুমানের অনেক কথা শুনলাম, তার জন্য প্রতি মাসে একা কথা দিতে চাই।
আমার নাম মোহাম্মদ সোহাগ, যে গল্পটা শুনছি রোমা নামের মেয়ে, খুবই কান্না, খুবই করুণা এসেছে, তাই আমি প্রস্তাব জানালাম যে আমি এই মেয়েটিকে গ্রহণ করব যদি এই মেয়েটি সহিচ্ছা রাজি থাকে।
আমি আলহাজুদ্দিন নাহিদ বলতে চাচ্ছি রোমানার কথা। আপু, আপনি হেরে যাননি, অবশ্যই জিতেছেন, হেরেছে ওই নরপাষণ্ড মালিক। জীবনে আপনাকে আরো অনেক যুদ্ধ করতে হবে, যে যুদ্ধতে আপনি সফলতম হবেন আশা করি। আমি
এটাই বলতে চাই বিদ্যালয়ের কাছে, কোন পরীক্ষার ফলাফল হতে পারে।
আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক ব্যাপারী, আমি জীবনে বহুত খারাপ কাজ করেছি, তা আমি এখন আরে আগে বুঝতে পারছি, তাই আমি সে বলতে সবার কাছে প্রচার করতে চাই, যদি দয়া করে আমার সুযোগটা দেন।
আমার নাম সুরাইয়া ইয়াসমিন পরি, আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, ছোটবেলা থেকে কেন জানি না কোথাও একটা কষ্ট, সেই কষ্ট থেকেই আজ এতদূর তাড়াতাড়ি বিয়ে করে চলে গেছি, যাতে সুখের একটা সংসার থাকে। আমার জীবনের কোনো গল্প নেই, অনেক গল্প আছে শুধু কষ্টের।
আমি ডাক্তার মাহতাব সিদ্দিক, আমি মাত্র 4 ঘন্টা একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করি, আমিও সুখী ছিলাম, সংসারটা মাত্র 6.5 বছর ছিল, এর ভিতর আমার অর্থ সম্পদ সব আমার স্ত্রীর নামে দিয়েছি, স্ত্রীতে আমার একটা সন্তান হয়, সেই সন্তানটা পালাই আমার স্ত্রী পালিয়ে যায়, প্লিজ আমাকে একটু সুযোগ করে দিন, আমি হেলেট নেন টুজিরিতে সবার সাথে কথাগুলো বলতে চাই। জয়তি
রহমান, আমি আমার লাইফের সব ইম্পর্টেন্ট একজন পার্সনকে নিয়ে কথা বলতে চাই, যে হয়তো আমার ভালোবাসার মানুষ, হয়তো সে আমাকে ওভাবে ভালোবাসে না, ওভাবে এক্সেপ্ট করে নাই, আমি তাকে আমার মতো করে এক্সেপ্ট করছি, আমি বলতে চাই, আমি সবাইকে জানাতে চাই।
আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমার বয়স যখন 3 তখনই আমার আব্বু মারা যায়, তারপর থেকে এই আস্তে আস্তে আমি বেড়ে উঠতেছি, সমাজ ব্যবস্থা কিভাবে আমাকে বড় করলো, কিভাবে আমি বড় হলাম, সেই কথাগুলো আপনাদের মাঝে বলতে চাই, প্লিজ আমাকে সুযোগ দিবেন।
আমি ফারজানা আক্তারনিকা বলতেছি, অনেক ভালো একটা স্টুডেন্ট, কয়েকবার ফার্স্ট হয়েছিলাম, অনেক গরিব ঘরের একটা মেয়ে, কাজ করে পড়াশোনা করছে, আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, কিন্তু আর আমার পক্ষে পড়াশোনা করা সম্ভব না, প্লিজ আমি আপনাদের এতে শুধু আসতে চাই, আমার একটা চান্স দেন।
আমার নাম হচ্ছে রিনি, আমি বলতে চাই আমার জীবনের এমন কিছু ঘটনা যে আমার সামনে আমার বাবাকে চোরাই করে, এই ধরনের সত্য কাহিনী যা আমাকে একটু বলার সুযোগ দিলে আমি খুব খুশি হব, আমার জীবন অনেক ঘটে যাওয়া অনেক দুঃখর কথা আমি বলতে চাই।
আমার নাম হৃদয়, আমি জীবনের গল্প বলতে চাই, এক গল্প বসে বিয়ে করছি, আমি যাকে বিয়ে করছি তার আগে একটা বিয়ে হয় আমি জানি না, এটা জানার পরে আমার খুব কষ্ট লাগে, আমি নিজের ফোন রাখতে চাই না, মরে যেতে চাই, আমার জীবনে আমি কি কষ্ট আছে কথা আমি বলতে চাই, যদি নেন সত্যি আমি আপনাদের কৃতজ্ঞ থাকবো।
আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, খুব ছোটবেলা থেকে আমার বাবা মারা যায়, আমার ফ্যামিলি আসলে সৎ পথে থাকার কারণে, সত্য কথা বলার কারণে নির্যাতিত হয়ে আসতেছি, যদি পরীক্ষার সময় আমি পরীক্ষা না দিতে পেরে তখন পড়াচ্ছিল একটাই শুধু সত্য কথাটা বলা, জীবনে প্রথম জেল কাটলাম, দুঃখ কষ্টের ঘটনাটা আমরা সবার কাছে শেয়ার করতে চাই।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।